exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
বেহালা সুরেই শুরু হলো আজকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এই সুর আমাদেরকে কতদূর নিয়ে যায় সেটাই দেখার বিষয়। আমরা একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাব প্রত্যাশা করছি। প্রথমে আমি কথা একটু কম বলতে চাই, কারণ এই মুহূর্তে যিনি গেস্ট তিনি একটা গান দিয়ে শুরু করতে চান, সো আমি তাকে গানেরই ফ্লোর দিচ্ছি।
এলাহিয়াল মিন গোয়াল্লাহ বাদশায়ালম পানা তুমি তুমি ডুবাইয়ে বাসাতে পারো ভাষায় কি নর্দাউ কারো রাখো মারো হাত তোমারো তাই তো তোমায় ডাকি আমি বাদশায়ালো পানা তুমি নূহ নামের নবীজি রে ভাসালে অকুল পাথারে মাওলা নূহ নামে নবীজি কে ভাসালে অকুল পাথারে আবার তারে আপনি লাগাও কি নারে জাহের আছে এই সংসারে আমায় দয়া করো স্বামী বাদশায় আলম পানা তুমি বাদশায় আলম পানা তুমি নিজাম নামের ডাকাতে ছিল কুপথে ডুবিয়া রইত নিজাম নামের ডাকাত সে তো কুপথে রইত তার মনে সু মতি দিল কুমতি তার গেল চলে আউলিয়া নাম খাতায় লিখলে আউলিয়া নাম খাতায় লিখলে জানা গেল ওই রকমই বাদশায় আলম পানা তুমি বাদশায় আলম পানা তুমি এলাহিয়াল মিনহে আল্লাহ বাদশায় আলম পানা তুমি নবীনা মানে যারা মোহায়েদ কাফের তারা আমার নবীজিকে না মানে যারা মোহায়েদ কাফের তারা সে মোহায়েদ বাইমাল হবে বেহিসাব দুজকে যাবে সেই মোহায়েদ বাইমাল হবে বেহিসাব দুজকে যাবে আবার তারে খালার দিবে লালন কই মুর হই কি না জানি বাদশায়ালো পানা তুমি বাদশায়ালম পানা তুমি এলাহিয়াল মিনে হে আল্লাহ বাদশায়ালম পানা তুমি
অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়ে গেল একেবারে শুরুতেই। প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজি কিবরিয়া আপনার সাথেই রয়েছি এবং যেই মানুষটি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তার একটা পরিচয় ইতিমধ্যেই গানের মধ্যে এস্টাবলিশ হয়ে গেছে, তারপরও ফরমালিটিস মেইনটেইন করে আমি তার নামটা জিজ্ঞেস করব। নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ নাজিম সরকার।
নাজিম সরকার, আপনার বাড়ি কোথায়?
আমার বাড়ি শেরপুর জেলা শ্রীবর্দি থানা।
আচ্ছা, এখন থাকছেন কোথায়?
এখন বর্তমান টঙ্গীতে আছি।
গান করেন আপনি আমি যতদূর জানি, কিন্তু আপনার জীবন গল্পে পুরোপুরি আমরা না জেনে আসলে বলতে পারবো না যে আপনার পেশা কি নেশা কি। সেই অর্থে আমরা একেবারে ছোটবেলা থেকেই শুরু করতে চাই, যেখান থেকে জন্মেছেন, যে কারণে আজকের এই হলো 920-তে এসছেন এবং আপনার সঙ্গে এই মুহূর্তে লাখ লাখ শ্রোতা আছে, শুধু এতটুকুই বলতে পারি। চলুন শুরু করি ছোটবেলা থেকে।
আমার বাবা মার ঘরে আমি দ্বিতীয় সন্তান, আমার চার ভাই এক বোন, তার মধ্যে আমার বড় একজন আর আমার ছোট সব তিনজন। তো আমি যখন ছোট কালে আমি গানকে তখন এমনিতেই গান করতাম, মনের উল্লাসে ছেলেপেলারা যখন খেলা করি তখন থেকে আমার একটা ভিন্ন একটা পরিচিতি ছিল। তো আমার বাবা মার ঘরে আমি যেভাবে গড়ে উঠলাম, যখন আমার বয়স 7 বছর তখন আমি শুনি আমার এক ফুপু ঢাকা শহর থাকে।
আচ্ছা, আপনি কি 7 বছরে লেখাপড়া করতেন নাকি একেবারে?
না, আমি তখন।
আমার বাবা কি করতেন?
আমার বাবা ব্যবসা করতেন।
কিসের ব্যবসা করতেন?
সরিষার ব্যবসা।
সরিষার ব্যবসা। আর আপনার মা তো গৃহিণী ছিলেন। কয় ভাই বোন ছিলেন?
পাঁচ ভাই বোন।
ঠিক আছে, বলেন 7 বছরের গল্প বলছি।
এখন 7 বছরে যখন জানতে পারলাম যে আমার একটা ফুপু, আমার বাবার বড় বোন, আমার যারা তো মারা গেছে তার আগেই, ফুপু ঢাকা থেকে যায়, আমি ওনাকে বলি যে ঢাকা কেমন, তুমি আমাকে নিয়ে চলো। ফুপু বলে কি যে তোমার বাবা তোমার থেকে ঢাকা নেওয়া যাবে না, তুমি ঢাকা যেতে পারবা বড় হইলি। রিকোয়েস্ট করতে থাকি আবার সে কিছুদিন থাকে বাড়িতে থেকে চলে আসে। তো চলে আসার পরে বাবা স্কুলে ভর্তি করাই দিলেন আমাকে জানুয়ারির মাসে থেকে। হ্যাঁ, 8 বছরের
ক্লাস ওয়ানে ভর্তি হলেন আপনি 8 বছর বয়সে। আচ্ছা,
ক্লাস খুব বেশিরভাগ মিস করি, অনেক যাই না ধরতে গেলে।
আচ্ছা,
ওই একদিন যদি মা বাবা বইকে পাঠায় গেছি, আর বেশি বকলে তো সেদিন আরো যাইনি, একটা ফাঁকি আর কি। তো বাড়ির কাছে আমার মাদ্রাসা, এই মাদ্রাসাটাতে আমার একটা খুব হুজুর, ওনার কথা আমি খুব মানতাম। তো উনি বলে তুই যখন স্কুলে যাস না তো তুই মাদ্রাসাতে শিক্ষা গ্রহণ কর। তো আমি হুজুরকে অনেক পছন্দ করি, এখনো তার কথা মনে পড়ে। তো এইভাবে বছর 2 চলে গেল, ফুপু আমাকে না বলি চলে আসলো যদি আমি তার সাথে পিছন পিছন ঢাকা চলে আসি। তখন আমাদের সংসারটা অনেক ভালো, আমার বাবার সাথে যারা ব্যবসা শেয়ার করতেন তারা এখন অনেকেই বলে যে অমুকের অনুদানে আমরা এতটুকু পেয়েছি। তখন অভাব কি জিনিস বুঝতে পারিনি। যখন আমরা ভাই বোন বড় হইতে লাগলাম, আমার বড়টা তো সে আলাদা ঝেউ লেখাপড়া করে নাই।
আচ্ছা,
ভাইদের সাথে আমার কোন রিলেটিভ ছোট কাল থেকে আমি ভিন্ন, মানে গন্ডগোল মারামারির মধ্যে বেশি বার্তা থাকতাম আর কি। এই জন্য স্কুল মাদ্রাসা আর ঠিক মতো হইত না।
আচ্ছা,
তখন ফুপু আম্মা আবার পরের বছর ঘুরে গেলেন 8 বছরের মাথায়। ফুপম্মার সাথে একজন বান্ধবী আছে, উনি বলে এই তুই তো কোনো কাজকাম করস না, তুই তোর ফুপুর লোকে ঢাকা চলে যা। তখন আমাদের অঞ্চলে কিন্তু গাড়িগুড়া খুব অভাব, ওই সময়ের জন্য একটা গাড়ির জন্য অপেক্ষা করতে হইতো একদিন বা তিন দিন, কবে যাবে কবে ছাড়বে, এটা 90-এর দিকে। তো আমার ফুপম্মা এক মাস বাড়িতে থাকলো, উনি ঢাকা চলে আসবে, আমি ওনার পিছু নিছি। বাবা মাকে বললাম না, আমাদের বাড়ি থেকে বাজারের বাস স্ট্যান্ডটা আধা কিলোমিটার দূর, চমটম জাতি বাসগুলো ওই বাসে উঠার শেরপুর আসতে হবে।
আচ্ছা,
শ্রীবর্দি থেকে। ফুপম্মা ভিতরে যখন উঠলেন বাসে, তখন আমি ওই যে আরো লোকজন ছাদে উঠেছে, তো চিন্তা করলাম যে ওদের সাথে আমিও এই হ্যাঙ্গার ধরে ছাদে উঠে যাই। আমি ছাদে বসলাম যাতে আমাকে না দেখে, দেখলে তো মারবে, আমাকে নিবে না। এই গাড়ি তো ছেড়ে দিছে, ঢাকা বাস স্ট্যান্ডে আসলো শেরপুর। আসার পরে আমি ওনার আগে নামছি, নাইমা ওনাদের আগে চলে গেছি আমি, যে কোন বাসে ওটা আমি দূরে থেকে ফলো করব। তো আমার আবার একজন দেখে ফেলছে, তার সাথে আরো অনেক লোক আছে, অনেকে চিনে আমার ফুকে, বলল যে তোমার তো ভাতিজা চলে আসছে। এখন আমার ফুপু বলে কই কোথায়, খুঁজতে খুঁজতে আমাকে সে বের করলো। বের করে বললো তুমি কেন আসছো? আমি বললাম আমি তোমাকে বলছি না, আমি তো ঢাকা যাব, আমাকে তুমি ঢাকার শহর দেখাবা। তখন উনি দুশ্চিন্তায় পড়ে গেলেন যে টেলিফোনের তো এরকম সার্ভিসিং না, যাইতে হলে একজন ব্যবসায়ীর কাছে যাইতে হবে। তো বললো এখন আমি কিভাবে তোকে বাড়ি পাঠাবো, এই 10-11 কিলোমিটার রাস্তা, তার সাথে আরো অনেক লোক আছে। আমাকে অনেক মারধর করলো, তিনি নিজেও কাঁদতে লাগলেন যে আমি এখন কি করবো, এই ছেলেটাকে আমি না পারবো ব্যাগে পাঠাতে, না পারবো আমার সঙ্গে নিয়ে যেতে, বাবা মা দুশ্চিন্তা করবে। তখন আমার পরেন ছিল একটা হাফ প্যান্ট আর একটা হাফ শার্ট লাল কালারের। তো এইভাবে আমি আসলাম এই ঢাকা মালিটোলা হাজি মাইনউদ্দিন প্রাইমারি স্কুলটা আছে, এইখানে আমার ফুফু এক বাসা কাজ করে, বেগম মজিদুন্নেসা। তিনি মারা গেছে, আল্লাহ তার জান্নাতবাসী করুক, এটা আমার অন্তর থেকে আমি সবসময় কামনা করি। ফুপো যার বাসায় কাজ করে ওনাকে মা বলে ডাকে, আমার ফুফুকে সে নিজের মেয়ের মতো দেখে। তো এখানে আমার আরো দুটা ফুফাতো ভাই ছিল, ওই ফুফাতো ভাই দুটাকে তিনিই মানুষ করছে। তখন তাদের ব্যবসা ছিল, দোকান ছিল, শাখারিপট্টির মোচরটা আছে না পুলিশ, ওইখানে, যেটা এখন কমপ্লেক্স তৈরি হয়েছে। তখন আমি এই বাড়ি থেকে আইসা প্রায় একটা না 9 মাস থাকি। এদিকে বাড়িতে মাইক এলাউজ, সারা গ্রামে খবর পড়ে গেছে ছেলে হারাই গেছে। বাবা মা কাঁদতে কাঁদতে শেষ, খবর কিভাবে নিবে, তখন তার মোবাইল নেই, যদিও নামছি সবার হাতে না। আমার আর একটা ফুফার সম্পর্কে, বাবার যারা তো বোন আর কি, ওনার হাজবেন্ড আবার এই ঢাকা থেকে কাপড়ের ব্যবসা করে। তো উনি ঢাকা আসে আমার ফুপুর এখানে আইসা, যে বাবুহাট থেকে মাল কিনে, ইসলামপুর থেকে মাল কিনে। তো ওনার বললো যে আকরাম তুমি ঢাকা যাও, গিয়ে খবর নাও নাজিম কোথায় আছে। তো আসলো, উনি প্রায় 9 মাস পরে আসছে, আইসা দেখে আমি ঢাকা। পরে আমার ফুয়া বললো তুই এরকম কাজ করলি, তুই বলে আসতে পারতি, এখন খবরটা তো পৌঁছাতে পারলো না। তখন আমাকে বললো যে আমি মার্কেট করা শেষ হলে তুই আমার সাথে বাড়ি চলে যাবি, তোর বাবা আমাকে দেখে পরে আবার তোকে টাকা পাঠিয়ে দেবো।
আচ্ছা
ঠিক আছে, বাড়ি যাবো। তখন আমার মনে ইচ্ছা হইলো যে এটা কেমন শহরে আসলাম, 24 ঘন্টা ঘরের ভিতরে থাকতে হয়। তো এর মাঝখানে একটা একটা কথা আছে, আমি প্রথম বছর যখন ঢাকায় আসি তখন এসে একটা অপরাধ করছি। হাজি মাইনউদ্দিন প্রাইমারি স্কুলের সাথে একটা মসজিদ আছে, এই মসজিদের পাশে বাহাদুর সাহেব করে নাম, উনি একটা পেয়ারা গাছ লাগিয়েছে। আমার মনে হয় জীবনে প্রথম দেখলাম এই পেয়ারা গাছ, দেখছি বাড়িতে কিন্তু ওটা বুঝতে পারিনি যে পেয়ারা এসে বড় হয়। এক একটা পেয়ারা প্রায় 3 কেজি নিচে হবে না, একদম নতুন গাছ, ডালে ভর মানে না, ওগুলো ঠিকা দিয়ে রাখছে।
আচ্ছা, পেয়ারা চুরি করেছেন তাই তো?
তো দোতলা থেকে নেমে সিঁড়ির সামনে পড়ে, তা আমি বললাম এত সুন্দর পেয়ারা এটা কি করে, এটা খায় দেখেন। তো আমি ফুপুকে না বলে একটা পেয়ারা সিঁড়ে সিঁড়িতে বসে বসে খেতে, যেমন ফুপু বিস্তারিত আছে এখন কি আবার বাইরে গেল কি। তো আমার ফুপু যাই হোক নিয়ে শাসন করছে, যাই হোক ওই ঘটনাটা ওখানে গিয়ে চলে গেল। বললো যে আর অপরাধ করো না, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি আর কখনো অপরাধ করবো না, গেল এই দিক দিয়া। এখন আমার ওই ফুপার সাথে আমি বাড়িতে চলে আসলাম, তার মার্কেট শেষ, আমাকে অনেক কিছু কিনে দিল আমার এই ফুপুর ওই মা মজিদুন্নেসা। বললো যে ভাই তুমি আবার আসবা, যদি আসো তাহলে তুমি এমন ভাবে আসবা যাতে তোমাকে আমি একটা স্কুলে ভর্তি করে দিতে পারি। সেখান থেকে আমি বাড়িতে এসে মাঝখানে 3 মাস রইলাম বাড়িতে। বাবা বলি খেতে ধান পাকছে গম পাকছে এগুলো কাটো, তা আমি বললাম আমার পক্ষে সম্ভব না, আমার শরীরে দরদ বিভিন্ন না, আমি একটা আটিও নিতে পারবো না। তখন সেখান থেকে মনের গোসায় আবার চলে আসলাম ঢাকায়।
তো ঢাকায় আসতেন এবং ফুপুর বাড়িতেই থাকতেন তাই তো?
যখন আমার ফুপুর বাসায় উঠলাম, কিছুদিন পরে ফুপু আম্মা তার সাথে একটু ঝগড়া হয়। আমার ওই দাদির সাথে।
ওই সময় কি লেখাপড়া একদমই করতেন না?
না, আমি আমার আবার ওই মালিটোলা স্কুলে ভর্তি করা দিল, আমি আর লেখাপড়া করতে পারলাম না।
মানে এটা কি আপনার ইচ্ছাতেই নষ্ট হয়েছে?
আমার ইচ্ছাতেই নষ্ট হয়েছে।
তো বাবা কিছু বলতো না, মা কিছু বলতো
না,
শাসন করতো না?
শাসন করতো, কিন্তু ওনারা তো এত সিরিয়াসলি ছিল না। তো লেখাপড়ার হলো না, ফু বললো আমরা বাড়িতে যাব কিছুদিনই ছুটির জন্য, দাদির কাছে ছুটি নিল। তা আমি যেদিন দাদির কাছে বলি যে দাদি আমি তো বাড়িতে চলে যাবো ফুর সাথে, হয়তো আর নাও আসতে পারি, তখন তিনি বললো যে ভাই তুমি যাচ্ছ ভালো, আমার মনে হয় তুমি অতি দ্রুত ঘুরে এসো। উনি আমি যখনই যে দিক থেকে যাইতাম আমার মুখ দেখলে মনের কথা বুঝতো, বলতো যে তুমি এটা করেছ। উনি পাঞ্জাখানা নামাজ পড়তেন, নিজে ইঞ্জিনিয়ার ছিলেন।
আপনার দাদি?
হ্যাঁ, আমার ফুপুজি বাসায় কাজ করতো, ওনার কোন সন্তানাদি ছিল না। তো বাড়ি চলে আসলাম, তিন দিন পরে খবর পাইলাম যে উনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন পরপারে। তো আমার ফুপু আম্মা বললো যে এখন না গেলে তো খারাপ, যুগ যুগ যার কাজ কাটাইলাম, ওনার এক ভাতিজা বাহিরে ছিল, উনি না আসলে ওনাকে দাফন করাটা সম্ভব না।
আচ্ছা,
তো এখন ওনাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হলো আনার পরে। তো এভাবে চলে গেল, আমার জীবনটা এখান থেকে আবার একটা ভাঙার মধ্যে পড়ে গেল, যে এখন ঢাকার বুকে আমার একটা দরজা বন্ধ হয়ে গেল, মুখ দেখে কেউ আর বলবে না তুমি কেমন আছো, তোমার স্থিতি ভালো না।
আপনার ফুপু এই বাসাতে কাজ করতেন মূলত, ওই ওখানকারই সম্পর্কের দাদি, উনি খুব আদর করতেন।
উনি আমাকে নিজের দাদির মতো, আমার নিজের দাদিকে তো আমি দেখি নাই, আমার বাবা ছোট থাকতে মারা গেছে।
জি,
তো ওনার কাছে আমি দাদা দাদির আদরটা মানে কিছুটা বুক করেছি। ওইখান থেকে আমি আবার বাড়িতে চলে যাই, বাড়ি থেকে আমার খালু টঙ্গিতে নিয়ে আসে, বললো যে তুমি কি করবা, একটা দোকানে কাজকাম করো। তখন আমার বয়স 12, যাতে একটা কাজ করার মতো শক্তি সামর্থ্য হয় আর কি।
জি,
একটা দোকানে এসে আয়না দিল, বেতন ছিল 5 টাকা, 150 টাকা মাস। তা আমি ওখানে চাকরি করি প্রায় 3 বছর, থাকতে থাকতে তাদের ফ্যামিলির সাথে মিশেই গেলাম। তো 15-16 বছর যখন বয়সটা দাঁড়াই গেল, হঠাৎ একদিন এই গানের আওয়াজ পাই আমাদের দোকানের পাশে ঢাকা উত্তর খানি।
কি ধরনের আওয়াজ পান আপনি ওই সময়টাতে?
এই মানে একদিন মাইক অ্যালাউন্স করতেছে যে এখানে বাউল গান হবে, শিল্পীকে দক্ষিণ খানের যে পাগল বাচ্চু সব মারা গেছে,
জি,
উনি আর ওনার ছোট ভাই পাগলমণি সব দুই ভাই গান করবে।
জি,
তা আমার এক সম্পর্কে মামু গাড়ি চালায়, উনি এই গানে পাগল।
আচ্ছা,
তা আমার বললো মামা তুমি কি গান শুনবা, ওই যে বড় বড় মাথায় চুল রাখে বেটারা, ওরা গান করবে হিনে সুরেত মারফত।
আচ্ছা,
তা চলো গান শুনবো। তো 9টার দিকে গেলাম দোকান বন্ধ করে, আমার যার চাকরি করি ওনার বললাম যে কাকা আমি তো একটু গান শুনবো। কয় গান শুনবি, তো সকালে গেলে ডিউটি করবো কি? আমি তো যাক এটা সকালে ওইভাবে একবার। তো গান শুনতে গিয়ে আমি বলি যে এই বেটারা এই মহিলা মানুষের মতো মাথায় চুল রাখছে, এটা কোন সিস্টেম হইল?
আচ্ছা ঠিক আছে।
মামার বক্তাছি মামা মহিলা মানুষের চুল মাথায় রাখলো, আবার যে সুন্দর হাতে আংটি, বিভিন্ন ধরনের বালা, এই সেই অনেক কিছু। আবার ছোট ভাই বড় ভাই যে ধরনের মাঝে মাঝে ভাষা, তো ভাই ভাই ঝগড়া এটা হচ্ছে না স্টেজে, কিন্তু মানুষ মজা পাচ্ছে, আমি কিন্তু আমি মজা পাচ্ছি না।
আচ্ছা,
শুধু তার একটা জিনিস মজা লাগলো, ভায়োলিনটা।
ভায়োলিনটা আপনার খুব মজা লাগলো? আচ্ছা,
সে হলো পাগল বাচ্চু সব, আমার এই ভায়োলিনের স্মৃতিটা ভিতরে ঢুকে গেল। তখন একটা টেপ রেকর্ডার কিনলাম এই ভায়োলিন শোনার জন্য। কাকারে বললাম যে আমার 1 মাসের বেতন দিয়া, হয় 1 মাসের না 4 মাসের বেতন দিলেও একটা টেপ রেকর্ডার হবে না, 1000-1200 টাকা লাগবে। যেমনি হোক এই ট্যাপ রেকর্ডার কিনে এই ভায়োলিনের শব্দের জন্য আমি ওনার দোকানে কাজ করি, আর এই পাশাপাশি এই গানটাকে মানে ভিতরে আমলে আসতে থাকে।
ট্যাপ রেকর্ডার কিনলেন ভায়োলিনের শব্দ শোনার জন্য?
হ্যাঁ, ওই যে শাউরিলিয়া ডামরার ঢাকার যে কাছে করতো অডিও,
জি,
ওগুলো বাজাইতাম।
আচ্ছা,
ওই উস্তাদের গানই শুধু বাজাইতাম যে ওনার ভায়োলিনটা মজা লাগে। এভাবে আমি 2-3 বছর শুনলাম। একদিন আমার এক ভাইকে বললাম, ভাই এই শিল্পীটার গান আমি বাজাই, কিন্তু এটা তো আমি বাড়ি ঘর চিনি না, আর আমার খুব ভালো লাগে। তিনি আমার বললো আমি চিনি, কিন্তু তোরে নিয়ে যাওয়া যাবো না, কয়েকটি একজনের চাকরি করস, তোর বাড়িতে বাবা মা আছে, রাগায় রাগি করে আসছস, যাই আসছস, তোর বাবা তো ব্যবসায় মার খেয়েছে, অনেক মাল কিনে দেখা গেছে একজনে বেচতে দিছে, সলিড পয়সাটা বুঝায় নাই। তা আমি এই গানের পিছনে ব্যবসা বাদ দিয়ে নামিয়ে গেলাম। খুঁজতে খুঁজতে 2 বছর পরে আমি তাকে পাইলাম টঙ্গী বাজার পাশে, ওখানে একটা বাড়ি ছিল তার, চার ইউনিটের দোতলা।
উনি গান করতো?
হ্যাঁ, শিল্পী পাগল বাচ্চু। ওনারে আমি খুঁজে বার করলাম টঙ্গী বাজার মায়া হোটেলের ভিতরে, গিয়া দেখি বসা, হয়তো কোনো দিকে গানে যাবে। তা আমি গিয়ে সালাম করলাম, তা আমার বললো তুমি কে, পরিচয় দিল আমার ভাই, বললো যে দেখেন আপনার ভায়োলিনটা পছন্দ করে, ও তো এরকম অবস্থা সিরিয়াস, আপনাকে খালি খুঁজতেছে। তো বললো বাবা জি হবে, তবে একটু বেজাল আছে, বাবা মা সেটা তুমি বাবা এই বয়সে এটা
বয়স কত ছিল তখন?
আমার বয়সটা তখন 18-19 দাঁড়ায় গেছে।
পড়াশোনা একদম কিচ্ছু করেন না, কি করতেন ওই সময়টাতে?
ওই যে শুধু পরের দোকানে চাকরি,
ওইটা দিয়ে চলতো নিজের মতো করে?
হ্যাঁ, ওইটা আমার জন্যই, বাড়িতে পাঠাই দেন না। ওই বাবা আসতো, এক বছর পরে টাকাটা নিয়ে যেত।
আচ্ছা,
আর এক বছরের মধ্যে আর কোন খোঁজ খবর নাই, আবার এক বছর পরে আসতো। এমনি ভাবে আমি ওই দোকানটায় 5 বছর চাকরি করলাম। 5 বছর চাকরি করার পরে যখন গানের জগতে নেমে আসলাম, ওনার হাত ধরে ওনার বাড়িতে চলে গেলাম। আমি যথেষ্ট পরিমাণ পয়সার পিছনে ব্যয় করতাম।
কি কারণে ব্যয় করতেন?
ব্যয় করতাম মানে আমার ভালো লাগে সঙ্গীত, আমি কিভাবে এটা শিখব,
আসলে শেখার জন্য মূলত এই ব্যয় করতাম।
এটা কিন্তু বায়োলিনের পিছনে এতটা মোহব্বত ছিল না, গানগুলো যতই শুনি ততই আমার মন যেন ওদিকে চলে যায়। তো এক পর্যায়ে আমি নিজে কাকারে বললাম যে আপনি যদি আমাকে দোকান আলাদা করে না দেন, তাহলে আমি নিজে এখন আমি দোকান মালিকের কাছ থেকে বলে আমি একটা দোকান আলাদা করে নিব। তখন তার সাথে ঝগড়া হলো আমার, দোকান একদম ছেড়ে দিলাম। তখন ওনার কাছে গেলাম, বললাম যে বাবা জানি এই ব্যাপার, আমি তো আর ব্যবসা করবো না, আমাকে গান প্রচলিত গাইতে হবে। তো যেদিকে যায় মোটামুটি আস্তে আস্তে চলতেছে দিন, এদিক দিয়ে বাবা আসলো আরেক বছর পরে, আইসা বলতেছে বাড়িতে এই ঝামেলা হয়েছে, টাকা লাগবো। তাই আমি বললাম দেখেন টাকা তো যেগুলো মালিকের পাওনা ছিলাম এটা তো নিয়ে ফেলাইছেন, আবার যদিও এখন কিছু আছে এটা কাকায় দিত না। তো যাই হোক, যেমনি হোক মালিককে বুঝাই বললাম, বলার পরে উনি টাকাটা দিল, বাবা চলে গেল। আসলে আমার ফ্যামিলি থেকে ওই সঙ্গীত ভালোবাসে না।
বিরতি নেব প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি, মাত্র 4 মিনিটের। আজকে এখানে একজন গান পাগল মানুষের জীবন গল্প প্রচারিত হচ্ছে। সে কতটুকু ভালো গায় না মন্দ গায় সেই জায়গাটির থেকে বরং আমরা একটা মানুষের সাধনা, ভালো লাগা এবং ভালোবাসার পেছনে তার যে ত্যাগ, তার যে পরিশ্রম, সেই জায়গাটাকে আমরা বড় করে দেখতে চাই। আমরা খুব ছোট্ট একটা বিরতি, মাত্র 4 মিনিটের, 4 মিনিট পরে আসছি। আর যাকে ওনাকে দেখতে চান, যারা ওনাকে দেখতে চান, চলে আসবেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেজটির মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার,
এবিসি Addicted to, boosted by, complete act, only on ABC Radio 89.2 FM.
Close Up presents Hello 8920, Close Up, the closer, the better.
আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সামনে রয়েছে বাউল নাজিম সরকার, তার জীবন গল্প নিয়ে, তার গানের গল্প নিয়ে আমি কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরব। জি, আপনি যেখানটাই ছিলেন,
আমার ওস্তাদ জি বলল একদিন, বাবা তুমি ঠিক আছো কিন্তু তুমি যাদের সাথে চলো তারা ঠিক নাই। আমার বাজারে অনেক সন্তানাদি আসে, একজন যখন সিঙ্গার বা একজন শিল্পী যখন গান করে অনেক তার সাপোর্টার থাকে, তুমি যেভাবে যাদের সাথে চলো তারা কিন্তু তোমার মতো না, এই লসটা বাবা তুমি আমার এখানে থাকতে পারবে না। তিনি আমাকে বলল যে তুমি কি করতে চাও, গান ভালো করে শিখবা, ওই সমস্ত অসৎসঙ্গ ত্যাগ করো।
জি,
মানে যে কিছু কিছু প্লাপান আছে ওরা নেশা করে, ঝামেলায় জড়ানো থাকে,
মানে আপনি এদের সঙ্গে মিশতেন সেই সময়?
হ্যাঁ, এদের সাথে মিশতাম, যেতে যেতে একটা নেশা অবস্থা, তাৎক্ষণিক আমি সেখান থেকে ছড়তে পারি না। তো আমি একদিন যে কোনো একটা গানে গিয়ে অপমানিত হলাম, গান মঞ্চে করতেছি, বায়োলিন বাজাতে পারি না। এখন একজনকে বললাম যে আপনি হারমোনিয়ামটা একটু বাজাচ্ছেন, আপনি একটু ভালো করে বাজান যাতে আমি গানটা করতে পারি। উনি আমাকে বলল কি, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো তো বাজায় গাও, পাবলিকের সামনে একটা কষ্ট। ওই কষ্টটা ভিতরে নিয়ে আমি গানটার করলাম, ওদিন থেকে চলে গেলাম, যে ওস্তাদকে বললাম যে আপনি আমাকে এই যন্ত্রটা কিনে দেন, এই যে বায়োলিনটা। তখন তিনি আমাকে বলল যে একটা বায়োলিনের তো দাম অনেক, তখনকার বাজারে 6,000 টাকা লাগছে।
জি,
তো আমি বললাম যে বাবা যে এখন তো টাকা নাই, এত টাকা কোথেকে দিব। তো আমার হাতে একটা আংটি ছিল,
জি,
এই আংটিটা আমি বিক্রি করলাম, বিক্রি করে একটা বায়োলিন কিনলাম।
আংটি বিক্রি করে আপনি বায়োলিন কিনলেন, আংটিটা আপনি কিভাবে বানিয়েছিলেন?
আংটিটা বানিয়েছিলাম যে পুরনো ঢাকায় যখন থাকি তখন আমাকে উনি বলল যে তুই তো যাবি যা, একটা উপহার দিয়ে কথা বললো, তো ওটাই খেয়ে গেছি।
জি,
তো ওই আংটিটা আমি স্মৃতিটা তার বিক্রি করে ফেললাম, বিক্রি করে একটা বায়োলিন নিলাম 4,500 টাকা দিয়ে। এটা প্রায় 98 সালের শেষ দিকটা। তখন এই ভায়োলিনটা আমার শিখতে 3 মাস টাইম লাগছে, মানে যতটুকু প্রয়োজন। উনি আমাকে বললো যে বাবাজি এই কাজগুলো করলে তুমি এইভাবে রাস্তা পেয়ে যাবা। তাহলে তোমাকে আরেকটা কথা বলি কি, এই ভায়োলিন শিখা 3 মাস হয়ে গেছে না, বলো আজকে থেকে তুমি আমার বাড়িতে আর আসবা না, তোমাকে আমি একটা জায়গা দেখাই দিব, ওখানে চলে যাবা।
এই ভায়োলিনটা আপনি কার কাছ থেকে শিখলেন?
আমি এই ভায়োলিনটা শিখলাম শিল্পী পাগল বাচ্চুর সাহেব।
ওকে,
কয় তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে দিয়ে আসবো যাতে আমি কখনো মরেও যাই তুমি যেন নষ্ট পথে না যাও।
ওকে,
তখন আমি বুঝতে পারি না যে কেন আমাকে এখান থেকে সরাই দিবে, বিষয়টা কি। তখন উনি মিরপুরে ক্লাবে আনা আমার যে বর্তমান গুরুজি মানিকগঞ্জের আবুল সরকার, আমি ওনাকে চিনি না, বলল যে আবুল তোমাকে আমি ছেলেটা দিয়ে গেলাম তুমি একটু খেয়াল রেখো। তা আমি ওনার কাছে কাছে যাতায়াত করি 1-2 মাস ওই টঙ্গি থেকে থেকে। তখন একজনের বাড়িতে তো আর যুগ থাকা যায় না, তখন আমার কিছুদিন পরে বাবা মাও দেশে থেকে গুছাই আয় পড়ল, জায়গা জমি বাড়িঘর যাই যতটুকুই আছে সব তো শেষ। শেষ করে তারাও চলে আসলো, বলল যে এখন কি করা যায়। তো বাবা বলল যে এখানেও আমি একটা ব্যবসা করব, তুমি একটা লাইন করে দাও। তখন আমি আমার যারা আছে আত্মীয় স্বজন অনেক আছে তাদের বলার পরে তারা একটা ব্যবস্থা, বাবা ব্যবসা নিল। তো নিলেও তিনি ব্যবসায় সাকসেস হইতে পারলেন না।
ওকে,
তিনি আবার আমাকে একটা জরিমানার মধ্যে ফেলাইলেন।
জরিমানা বলতে?
জরিমানা বলতে প্রায় 4,00,000 টাকা সে দানা করলো।
কত সালের ঘটনা এটা?
এটা আপনার 2005-এর দিকে। আমি বললাম বাবা এইভাবে তো ব্যবসাটা হবে না, কেমনি কি করে?
কিসের ব্যবসা ছিল এটা?
বিভিন্ন জায়গা থেকে গরু বা ছাগল ওই মুরগি এগুলো কিনে আনতেন ওই শেয়ারদের যারা, তার সাথে আরো লোকজন আছে না, এক হাতার ব্যবসা করে না, হয়তো একজনের ডোনার দিচ্ছে যে তুমি ব্যবসাটা করো আমি তোমাকে এই সাপোর্ট দিচ্ছি। তা এখন ব্যবসা করতে গিয়া যারা টাকাটা দিছে তারা তো মূল টাকাটা ফিরে নিবে, কিন্তু ব্যবসা হইল না হইল, লস হইল কি না সেটা তো তারা সহজে এতটা মেনে নিবে না। তখন আমি ওইখান থেকে মানিকগঞ্জের ওসাদ বলল যে বাবা তোমার বাবা মার কাছে থাকো, খবর পাইছি তুমি তোমার বাবা মা এখানে আসছে, তুমি একটু তাদেরকে শিথিল করো। তো আমার মামাদের কাছে, আমার মামারা তো আরো আগে থাকে, যতটুকু দেখার দেখে। বাবা যখন এই লসগুলো হয়ে গেল তখন আমার গানের মধ্যে একটা চাপ পড়ে গেল।
গানে চাপ পড়ে গেল মানে কি? আপনি গান গাওয়া বন্ধ করে দিলেন?
গান গাওয়া বন্ধ হয়ে গেল। এখন মামা বলতেছে যে এই ঋণ পরিশোধ করবো কে, বাড়িতে কিছু জায়গা ছিল ওইখানে দিয়ে 4,00,000 টাকা শোধ আনা। পরে আমার ওই এলাকার কাউন্সিলর সব বলল যে তুমি তো গান করো, তুমি অনেক নামি দামি শিল্পীদের সাথে চলো, তা তুমি যদি স্বীকারোক্তি দাও যে টাকাটা আমি দিব তাহলে মনে করো দেখা যাচ্ছে যে ঝগড়া ঝাঁটি এটা মিটে যাবে। তাই আমি বললাম যে এত টাকা কেমনি? পরে আমার মামার সাথে নিয়ে বললাম যে দেখেন আমি এত টাকা দিতে পারবো না, প্রতি মাসে আপনাকে 4,000 টাকা বা 5,000 টাকা দিতে পারবো। তো আমার ছোট ভাইটাও কাজ করে কিন্তু বড়টা সংসারের সাথে লিপ্ত না, সে নানার বাড়িতে কৃষি কাজ করে চলে। তা এই যে সংসারের ঝামেলাটা, বোনটাও ছোট আর একটা ছোট, আমি তো মনে করেন যে কি কাজ করবো, কাজ তো শিখি নাই, এখনই গানের উপর নির্ভর। যদি 100 রইতে পারতাম তাইলে দেখা গেছে একটা বায়না নিলে আমার টিকত, কিন্তু এখানে তো তা হচ্ছে না। তো বাবা মা মিলে সবাই কাজকাম করতে করতে এক পর্যায়ে একটু দেনা গেল, ক্লিয়ার হয়ে গেল। তো এখন বাবা বলল যে দেখা দেনা এখন ক্লিয়ার হয়েছে, তো তোমার সাথে তোমার এক সারের পরিচয় আছে, ওই সারের মার্কেট থেকে আমার একটা দোকান নিয়ে দাও। উনি কলেজের প্রিন্সিপাল। বললাম স্যার তা আমার আপনি তো একটা মার্কেট খালি পড়ে আছে, তো এখানে আমার বাবাকে একটা দোকান দিয়ে দিই।
আচ্ছা,
বললো যে ঠিক আছে, এই জায়গাটা তো আমার না, এটা মসজিদের জায়গা, তুমি মসজিদের জন্য কিছু করো। তো বাবারে বললাম যে ঠিক আছে। তা আমি আবার স্যারের কাছে গেলাম, স্যার দোকান দিয়েছেন তা এখন পুঁজি দিব কি? পরে বললো আমার ছোট ভাইয়ের একটা এনজিও আছে, সেখান থেকে তুমি একটা সিস্টেম মতো টাকা নাও। নিয়ে তো ওনাকে একটা কাঁচামালের দোকান দিয়ে দিলাম, মোটামুটি শিডিউল ভালো হচ্ছে বেচা কিনা, কারণ আশেপাশে কোনো দোকান নাই। এদিক দিয়ে আমি ছুটি পেয়ে গেলাম, বাবার ব্যবসা ধরাই দিলাম, গানের মধ্যে ডুবে গেলাম। আবার ওস্তাদের কাছে যখন আমি আসলাম তিনি আমাকে অনেক ভালো শিক্ষা লাইন দেখাইলেন, গান করলাম, মোটামুটি আমার শিক্ষা ভালো আগায় গেল। শফিউদ্দিন কলেজে একটা গানের আয়োজন করলো, তখন বলল যে তুমি এখানে একটা গান করে দেখাও। আমি গান করতে গেলাম, তিনি আমার গান শুনে খুব খুশি হলেন। ম্যাডাম
জি,
এরকম অনেক বড় বড় শিল্পীর সাথে আল্লাহ তাআলা আমাকে অনেকটা সুযোগ করে দিলেন, কিন্তু আমার দুর্ভাগ্য কি আমি হঠাৎ করে এমন অসুস্থ হয়ে যাই, জীবন থেকে আমার 4-5 বছর নিশ্চিহ্ন হয়ে গেল। আর এই দুর্দিনে যাদের কাছে আমার টাকা পয়সা ছিল তারাও আমাকে দেয় নাই। আমি রাগের মাথায় এই অসুস্থ শরীর নিয়ে চলে আসলাম
যে আমি থাকবো
না।
কোথায় চলে আসলে?
উত্তরখানে।
উত্তরখানে, আচ্ছা।
ওখানে আমার একদম ক্লোজ লোক ছিল, ওনার সাথে আমি থাকতে থাকি, এই কাজ কাম টুকটাক দুই দিন করি, দুই তিন মাস পরে আমি একবারই পড়ে যাই। এমন পড়া পড়ি যে আমার পানি দেওয়ার মতো লোকও নাই।
আচ্ছা।
তা আমাদের এলাকার এক জামাই বলল যে ওর বাড়িতে খবর দাও, আমার সেন্স কোনো কিছুই নেই। তো মেডিকেল নিয়ে ভর্তি করালো।
ওকে।
তো জামাই বলল যে ওর গার্জিয়ান নাই, কোথায় থাকে খবর পাইতেছি না, তাহলে এই ছেলেটা আমরা কিভাবে সামাল দিব। মরে গেলে তা আমার মামার সাথে কেমনে জানে আবার ওনাদের যোগাযোগ আছে, তো ওনার খবর দিল, উনি বলল যে আমি ইহার মধ্যে নাই, আমি কিন্তু সেখানে তার কাছে কিছু জামা পয়সা ছিল, সেই দুর্দিনে উনি আমার কাছে আসেন নাই।
ওকে।
আমি এইভাবে পড়ে থাকি, বাবা মা খবর পায় আসে না। তো আমার কোন এক লোক দয়া করলেন, দয়া করে অসুখের জন্য পয়সা করি ভাঙলেন, বাবা মা অস্বীকার করে দিল। তখন আমার তো উপায় নিরুপায়, তখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি, ঘুরতে ঘুরতে তখন মিরপুর চলে আসি। আবার মিরপুর মাজারে বিশুদ্ধবারে গান, শালির মাজারে অনেক মানুষ তো গান শুনতেছে আর বকশিশ দিতেছে, বলতেছে এটা আমাদের নেত্রকোনার দুলাল, অন্ধ দুলাল।
আচ্ছা।
তা আমি ওনার গান একটু শুনলাম।
ওকে।
যে আমি তো নিজে গান করি কিন্তু আমারটা তো দেখি কেমন সে গায়। তখন উনি গান অনেক সিরিয়াসলি এত শক্ত গান করে, বললাম যে দুলাল ভাই আপনি কি দুলাল ভাই? জিজ্ঞেস করলাম আমি নিজে। কয় হ্যাঁ আমি দুলাল ভাই। কেন? আমি কয় ভাই আপনি যে শক্ত গান করেন, আমিও তো গান করি কিন্তু আমার গান। পরে বলল তোমার বডিতে কি আছে, তুমি তো অসুস্থ। আমি কই আপনি দেখেন না আমি অসুস্থ, আপনি বুঝলেন কেমনে? আমি দেখি না, আমি যে রাস্তাটা পার হইতার মধ্যে পার হইতার বি।
আচ্ছা।
অবাক হয়ে বললাম এটা কোন যন্ত্রণা, যার কাছে যাই সেই মানে দুলাল সব, উনি আমাকে একটা চেতনা শক্তি দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমি বুঝতে পারি নাই।
আচ্ছা আচ্ছা।
তো সেখান থেকে আরেকটু আগাইতে চাই, আমি তো যাই আরেকজনের কাছে যাই দেখি কি করা যায়। সেই রাত্র গেল ওইভাবে, এমনি গেল। তা আবার বাবা মার কথা মনে পড়ে যে কি করব, আমার তো এইভাবে দিন কেমনে পার হবে, আমার একটা মাথার ছাতা তো দরকার, যদি ও কাছে যাই তারা কাছে নেয় না। বিশুদ্ধবারে দুলাল ভাইয়ের সাথে যেই রাত্র রাত্রে চলে গেল, সকালবেলা শুক্রবার, তো গোসল করলাম ওই মাজারের যে ওখানে গেছে, গোসল করে রোদ্রে বসে আছি, এক পাগল বলতেছে যে তুই সারা রাত গান গাইছস টাকা দিয়ে। আমি কই আমার কাছে তো টাকা নাই। কই তাহলে কি লিগে মাজার থাকস? সে আমার একটা থাপড় দিছে, আমার মনে আছে আমার এই কথাটা।
আচ্ছা।
তো আমি পাগলের সাথে কি বলবো, তার থাপড় খেয়ে যেমন নিজেই পাগলে গেছি, যে এখন আমি কোন পথে যাই, কেউ তো দয়ার বন্ধু নাই। এখন আমি ওখান থেকে মনে করলাম যে বাবা মার কাছে যদি একটু হয়তো হাতে পায়ে ধরলে যদি সন্তান বলে নেয়। আসলাম, আমার যে কোনো মানুষের কান পড়াই হোক যেমনি হোক, বলল যে সন্তান বের হয়ে গেছে তাকে আর জায়গা দিও না। মানুষ বলে তুই দিনে দিনে উপযুক্ত হয়ে গেলি, তোর বিয়ে শাদীর খবর নাই, এইভাবে বনে বনে ঘুরলে কেমন উইব। তো বাবা মারে বলে, বাবা মা বললো যে ও বনে মনে করে গান বাজনা করে বেড়ার কাছে মাইয়া বিয়ে দিব কে, তো ও যদি ভালো হয় তাইলে ওকে আমাদের কথা মতো যদি চলে তাহলে আমরা জায়গা দিব।
ওকে।
তা আমি বললাম যে কি করলে আপনারা আমাকে জায়গা দিবেন? বললো যে তুই যা কামাবি, এই কয়েক বছর কামাবি, সব আমার কাছে জমা দিবি।
আপনার আব্বা মা বললো?
আমার মা বললো।
মা বললো?
আব্বা আমার সাথে আগে কথা বললে না।
আচ্ছা।
তাই আমি বললাম যে ঠিক আছে, কি কাম করে তোমাকে টাকা দিব? কয় তুই গানে যাবি, দোকানদারি তো বাদ দিচ্ছস, তাহলে তোর পালবো কেডা?
আচ্ছা।
তা আমার আরো দুইটা ভাই, তিনটা ভাই যা আছে, বড় ভাইটা কিন্তু আজ পর্যন্ত বাবা আমার প্রতি দৃষ্টি করে না, বলো যে বড়টা তো ইনকাম করে নিজেরটা নিজে পায়ে দাঁড়ায় গেছে গা, তোরে পালবো কে? ছোটটা লেখাপড়া করাইতে পারতেছি না, তোর বোনটারে লেখাপড়া করাইতে পারতেছি না, তা এখন কেমনে তুই বইয়া খেললে চলতো না? তা আমি কই মা আমি তো কোনো কাজ কামে পারদর্শী হইনি। আমি সেখানে তাকে বলি কর্ম তো জানি না, কিভাবে টাকা রুজি করবো, হয়তো তুই একটা কাজ কর, তোর একটা কাজ দেখাই দি।
এটা কে বললো আপনাকে?
আমার মা।
আপনার মা বললো? ওকে।
তোকে আমি নিয়ে দিয়ে আসবো, আমার এক সম্পর্কে আত্মীয় আছে ওখানে, তুই কাজ করলে যাই দেয় হাজিরা, ওইটা আমি যাই নিয়ে আসবো, তুই নিয়ে আসবি না।
আচ্ছা।
তা আমি কই ঠিক আছে তুমি নিয়ে যাও, তোমার আর সম্পর্কে কেমন যেন আত্মীয় ওইখানে নিয়ে দিয়ে আসলো, কয় তুই এই কাজটা কর, আমি একদিন করলে আরেকদিন যাই না। ওই যে গানের বিভিন্ন আওয়াজ মনে করিয়ে দেয়, তখন আমি কাজ তুই যাই। তো এভাবে 15 দিন।
কি কাজ ছিল ওটা?
ওটা ছিল ওই যে বিভিন্ন শীত কাটে না, যে বড় বড় শীত, এগুলা শীত ওই কালার করা।
আচ্ছা আচ্ছা,
একটা
তো ওখানে আপনি 15 দিন কাজ করলেন, কত টাকা বেতন ছিল?
ওই ধরি 80 টাকা।
80 টাকা, আচ্ছা।
তো বললো যে 80 টাকা হইলেও তো মাসে অনেক টাকা। তখন আমি তো কই মা অনেক টাকা হেডে তো আমি জানি না, কিন্তু গানের কথা তো, গানের কথা তুমি ঠিকই জানো, তুমি কামাই না করলে ভাত খেতে পারবা না। তো গান যদি গাইতে চাও তাহলে একবারে বের হয়ে যাবা গা। আর সমাজের মানুষ আমরা এই বলবো যে ছেলে বড় হইতেছে বিয়ে করাও না কেন, তা তোরা অনেক বিয়ে শাদী করাইলে বউ বলবো করে। এটা নিয়ে একটা বিশাল একটা ঝগড়া হয়। আমার ছোট ভাইটা বোনটা এরা মায়ের সাথে যুক্ত, যুক্ত হয়ে আমাকে বললো যে হয়তো আপনি থাকবেন আর নাইলে আমরা থাকবো, দুটা থেকে একটা করবেন, তো জঞ্জাল বাড়াবেন না। তো চিন্তা করলাম আমি তো এমনি আগে থাকতে বাইরে 7 বছর থেকেই ত্যাগী হয়ে বেরিয়ে আসছি, আমার জীবন এমনি গেছে। তো ওরা যদি মায়ের আসল তুলে থাকে সুখ পায় থাক।
আপনি আবার বের হয়ে গেলেন,
তা আমি কষ্টটা বুকে চেপে রাখলাম, রাইখা মাকে বুঝতে দিলাম না। যদিও কাজ করি, বাসায় গেলে অনেক যন্ত্রণা, মাঝে মধ্যে গানে গেলে আমার একটা বাইলিন, ওই বাইলিনটা মা ভেঙে ফেলল। আমার সেদিন অনেক এমন একটা মনে হচ্ছে যে আমার শত আঘাত করলো, আমি কষ্ট পাইলাম না বাবার সঙ্গে, মানে বাবা এটা ওনাকে আদেশ করছে যে এই ভণ্ডামিগুলো ভেঙে দাও। বাবা এই যখন বেহালাটা ভেঙে ফেললেন তখন আমি ঘর ছেড়ে চলে আসলাম।
আপনি কি একটা গান করতে চাচ্ছেন?
জি।
ওকে প্রিয় শ্রোতা, এই গানের মধ্য দিয়ে আমরা একটা বিরতিতে যাব, 5 মিনিটের ব্রেক, তারপর আমরা আবারও ফিরে আসবো। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
আমার কে বুঝবে অন্তরের বেদন, কে মোছায় মোরাখি, কি দিয়ে জুড়াই গো প্রাণ সখী, যে দেশেতে আছে আমার দয়াল চাঁদ কালা, সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা, যে দেশেতে আছে আমার দয়াল চাঁদ কালা, সে দেশেতে যাব নিয়ে ওরি আমি ফুলের মালা, নগর গায়ে ঘুরব আমি নগর গায়ে ঘুরব আমি, যোগিনী বেশ ধরি কি দিয়ে জুড়াই প্রাণ সুখী, কি দিয়ে জুড়াই গো প্রাণ সুখী। Thank you. যদি দেখে থাকো খবর দিও তারে, নইলে আমি টানতে জীব যমুনার নীরে। তোমরা যদি দেখে থাকো সেই দিন বন্ধুরে, খবর দিও তারে, নইলে আমি টানতে জীব যমুনার নীরে। সে যে আমায় করে গেল চিরদিনের দুঃখী, কি দিয়ে জুড়াই প্রাণ সখী, কি দিয়ে জুড়াই গো প্রাণ সখী। দয়াল চাঁদকে হারাইয়ে আমি হলাম যে যুগিনী, কত দিবা নিশি গেল আমার জোড়ায় না পরাণী। দয়াল চাঁদের হারাইয়ে হলাম যে যুগিনী, কত দিবা নিশি গেল আমার জোড়ায় না পরাণী। লালন বলে যুগল চরণ, আমার লালন বলে যুগল চরণ, ভাগ্যে মিলিবে কি দিয়ে জুড়াই গো প্রাণ সখী, কি দিয়ে জুড়াই গো প্রাণ সখী। কে বুঝবে অন্তরের বেদন, কে বুঝে অন্তরের বেদন, কে মুছায় মোরাখি, কি দিয়ে জোড়াই প্রাণ সখী।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার, এবিসি রেডিও 89.2 FM। Close-up presents Hello 8920, Close-up, the closer, the better.
আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা, আরো একবার আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আরজি কিভরি আছে আপনার সঙ্গে এবং জীবনের গল্প নিয়ে আজকে এখানে আছেন নাজিম সরকার। কথা না বাড়িয়ে তার কাছে আমি আবারও ফিরছি। শুরুতেই একটা কথা বলতে চাই, রাত 12টার সময় যখন আমি ফিরলাম, এই মানুষটার পাগলামোটাকে আজকে আমরা আমাদের হ্যালো 8920 তে মূল মেসেজের জায়গাতে রাখতে চাই। গানের প্রতি তাঁর যে ভালোবাসা, সেই ভালোবাসা তাকে কখনো ঘর ছাড়া করেছে, আত্মীয় স্বজন থেকে দূরে রেখেছে। জীবনে সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে তার বেহালা, সে বেহালাটা ভেঙে ফেলা হয়েছে, সে কেঁদে কেঁদে ঘর থেকে বের হয়ে এসছে। আগের গানটা যখন সে করছিল অনেক জায়গায় কলাটা কেঁপে গেছে এবং সে অঝরে কাঁদছিল। কান্নার শব্দ আসলে বোঝা যায় না রেডিওতে, এটা উপলব্ধি করতে হয়। আমি প্রতিনিয়তই এরকম উপলব্ধি করি মাইক্রোফোনের পাশে বসে, আর আপনারা উপলব্ধি করেন কানে হেডফোন রেখে ইথারে যে শব্দ ভেসে যায় সেটা হয়তো আপনাদের অন্তরে পৌঁছায়। এই কান্নাটুকুই হচ্ছে তার গানের প্রতি ভালোবাসা। আমরা এই ভালোবাসাটাকে আজকে অনেক বড় করে দেখছি। আমরা আবারও ফিরতে চাই সেখান থেকে। আপনি তারপরে এই বেহালাটা ভাঙার কারণে আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, তারপর
বাড়ি থেকে বের হয়ে আসলাম, আইসা এখন কোন আশ্রয় পাই না।
কোথায় আসলেন আপনি?
ওখান থেকে বের হয়ে আবার এই উত্তরখানের দিকে আসলাম।
আচ্ছা,
আইসা এমন একটা পরিস্থিতি, কাউকে বলতেও পারেন যে আমাকে একটু সহযোগিতা করো। কি করি, এভাবে ঘুরতে থাকি, ঘুরতে ঘুরতে সারাদিন গেল। যদিও কোনো কিছু করতে চাই, ও মানুষ বলে তুই তো কোনো কাজের না, তোকে দিয়ে কি হবে, ওই তুই কাজ দিলে গানের আওয়াজ পেলে যাবি। এভাবে
মানে পরিচিত যারা ছিল তারা মোটামুটি সবাই জানতো আপনার সঙ্গে ব্যাপারটা,
এইভাবে মানে অবহেলা।
জি,
আমাকে অনেকে সহ্যই করে না। দিনটি চলে গেল, পরের দিন আবার শাহালির মেলায় চলে যাই। শাহালির মেলায় যাওয়ার পরে একজন বলতেছে, তুমি যদি আমার সাথে একটু মন্দিরে কাজ করে দাও তাহলে আমি তোমাকে হয়তো একটা হাজিরা ব্যবস্থা করি।
মন্দিরে বাজাতে হয় যেটা ওই গানের মধ্যে
জুড়ি। তো উনি আমার বললো যে ঠিক আছে। আমি বললাম যে যাবো কোথায়, কয় যেতে হবে শ্রীনগর বিক্রমপুর দোহারের দিকে যে হইদা গ্রাম। তো গেলাম সেখানে ওনার সাথে। যাওয়ার পরে সন্ধ্যা যেতে যেতে রাত্র 9টা বাজে গেছে। ওরা তো রাত্রে প্রোগ্রাম করে, আমাদের এই প্রোগ্রাম গুলো স্বাভাবিক রাত্রেই হয়।
আচ্ছা,
পরে সারা রাত বাজালাম, খাওয়া দাওয়া করেছে। যাই হোক, সকালবেলায় তিনি যা বলে নিলেন তা করলেন না, তিনিও প্রতারণা করলেন। তা আমি বলি যে আমার দুঃখটা বোঝার কেউ বুঝে নাই। রইলাম শুয়ে শাহালির দরবারে, একজন অলির দরবারে শুয়ে শুয়ে বলতেছি অলিদের নাকি পরশ পাইলেও মানুষ অনেক কিছু হয়ে যায়। তো বলতে বলতেই কতক্ষণ পরে যে আমাদের বাংলাদেশের একজন ভালোবাসি হলা, ওনার সাথে অনেকগুলি লোক আসছে। জি, মাজারে যে খাবার দেয় অনেক সময় দেখি খাবার নিয়ে আসছে, তো ওনারও দেখা যায়। আমি কাছে যাইতেছিলাম, তো ওনারা তো গাড়ি থেকে এগুলো নামায় লুক দিয়ে দিল। পরে বলতেছে খাবার খেয়ে শুয়ে থাকো, কোনো দিকে যাও না, বাইরে রাস্তা ভালো না। তো আমি বললাম ভালো না, তো খাবার খেয়ে শুয়ে রয়েছি। ওখানে তো মারামারি কন্টিনিউ রাখছি, অসহ্য যন্ত্রণা থাকি, কারণ মানুষ যেখানে বসবাস করে। তো এইগুলো সহ্য করতে করতে এক পর্যায়ে ওখান থেকে আবার আসি টঙ্গিতে, যে যারা ফিরিয়ে দিছি তাদের কাছে কাছে থেকেও যদি একটা কিছু করে রাখাইতে পারে,
ছন্ন ছাড়া জীবন যেটাকে বলে।
তাৎক্ষণিক আমাকে আরেকটা গাড়ি নিয়ে গেল ব্যবসা করে এই আমাদের টঙ্গিতেই। তিনি বলল যে তুমি যদি গানটা গায়ে জিততে পারো কিন্তু তোমাকে কিন্তু টাকা দেওয়া হবে না, তোমাকে টাকা দেওয়া হবে না, তোমাকে আমি একটা বাসার ব্যবস্থা করে দিব।
এটা কোন কম্পিটিশন ছিল? এটা কি কোন কম্পিটিশন ছিল, প্রতিযোগিতা ছিল?
হ্যাঁ, একটা প্রতিযোগিতা ছিল।
আচ্ছা,
বাসা নিয়ে দিবেন, ওনার নাম হলো, ওনার বাড়ি হলো গফরগাঁও।
আচ্ছা,
আমি বললাম যে ভাই আপনি বলতেছেন যে টাকা না দিলে আমি খাবো কি, আমার তো ডেক ডুবো না, আমি তো এই হোটেলে খাই, আর যদি কেউ গানের বাড়িতে গেলে খাওয়া, কোন সময় আমি তিন দিনও না খাইয়ে থাকি এরকম। পরে বলল যে ঠিক আছে, তোমাকে আমি খাবারের জন্য কিছু ব্যবস্থা করে দিয়ে দেব, কিন্তু এমনি টাকা তুমি পাইবা না, মানে যে একটা গানের বাজেট তোমাকে আমি নিছি সেটা আমি তোমাকে দিব না। তাই ফজল ভাই কেন, তুমি এইভাবে ঘুরে ঘুরে থাকলে শিল্পী হইবা কেমনে, তোমাকে একটা বাসা আমি নিয়ে দিব, হালকা পাতলা কিছু জিনিস আস্তে আস্তে কিনবা, ওখানে থাকবা, থাইকা ভালো করে চর্চা করো। তো ইনি গান করে আসলাম, তো সেখানে আমি একটা ভালো পুরস্কার লাভ করি। পুরস্কারটা লাভ করলেও সে আবার এই জিনিসটা তার পভারে নিয়ে গেছে, সেটা আমাকে দেয় নেই।
আচ্ছা,
কিন্তু ওটা নিয়ে আমার মন অক্ষুণ্ণ না, অক্ষুণ্ণ হলো যে উনি আমাকে বললো যে আমাকে একটা বাসার স্থিতি ঠিক করে দিবে, সেটাও তিনি করেন নাই।
ওকে,
এইভাবে
তারপর কি করলেন আপনি, বাসা ঠিক করে না তারপরে কি করলেন?
আর ঠিক হইল না, আবার ঘুরে ফিরে আরেক মাজারে গেলাম, সেখানে মেলা সাত দিন ব্যাপী, ওইখানেই থাকি, ওইখানেই ঘুমাই, একটা গামছা কিনে লইছি। তো থাকতে থাকতে সাত দিন যখন শেষ হয়ে গেল, তখন আমার মাথায় চিন্তা ঢুকলো যে মালিক মালিক ভাই বললো যে আমার এই কাজটা করে দিলে, গানটা করে দিলে তোমাকে আমি এটা করে দিব, আবার যাই দেখি যদি কি সেই আমাকে হেল্প করে। তো দেখি যা হইল না, প্রতারণার শিকার হয়ে আসলাম। আইসা সারাটা রাত বাহিরে দোকানপাটে বসিয়ে কাটাইলাম, একটা দোকান আছে নিচে ওই যে বাসের চালনি, গ্রাম অঞ্চলে তো স্বাভাবিক অনেক দোকানের সামনে বাসের চালনি, এটার মধ্যে শুয়ে রয়েছি। তো রাত্রে প্রশাসনের লোক এসে ঘুম থেকে উঠাইছে, জিজ্ঞেস করলেন নাকি শুয়ে রয়েছে কে? তাই আমি, আমার তো কোনো ঘর বাড়ি নাই, আমি ওনার নাম বলতে ইচ্ছুক না, উনি আমার একটা বুদ্ধি দিলেন যে তোর ঘর বাড়ি নাই, তাই তুই একটা কাজ কর, কি তোর আমি একটা জায়গা দেখাই দিই, এই কিশোর উন্নয়ন কেন্দ্র চলে যা, মানে যেখানে যে বাচ্চা কাচ্চারা থাকে। তাই আমি তো মোটামুটি মানে বয়সের মতো দেখা যায়, আমরা নিব, কয় না নিলে তাহলে এইভাবে থাকলে তোর তো সমস্যায় পড়বি। আমি, সমস্যা কি সমস্যা? বললো সমস্যা বিভিন্ন মানে সিন্ডিকেট পড়লে সেটা তোর উপরে আসতে পারে, এই ধরনের কথা আমাকে স্যার বুঝাইলো। তাহলে আমি কি করি, আমার একজন চারমেরি যেমন কাটার মতো বিপদ, পাও সামনেও নিতে পারি না পিছনেও নিতে পারি না। পরে কুমিল্লার এক লোক, তিনি আমার একটা গান কোথায় শুনছিল আমি জানি না, আমাকে বলল যে তুই আমার লগে চল, এখানে থাকিস না, এলাকার পরিস্থিতি ভালো না। উনি আমাকে নিয়ে গেলেন, নিয়ে উনার বাসায়, যে উনি যে বাসায় থাকে পাশেই জায়গা আছে, উনি ব্যবসা করলেন, বললো যে তুই এখানে থাকিয়া রাত বিরাত বেহালা বাজাবি আর গান করবি, যা তোর মনের ইচ্ছা।
কুমিল্লায় চলে গেলেন আপনি?
টঙ্গিতি, ওনার বাসা টঙ্গিতি।
আচ্ছা, কিন্তু বাড়ি হচ্ছে কুমিল্লাতে?
আচ্ছা। তা আমি করলাম, ভাই আপনি বললেন, আমার তো বেহালা নাই, মানুষের কাছে চাইছে নিয়ে গান করি। ছবি হইব একটু ধৈর্য ধর, আমি দেখি এই তোর কিছু করেন বাউ করে দম জানি, সবাই ফলাই দিল তো মানুষ ফলায় না, এভাবে সে আমার বুঝাইলো। তিনি আমাকে হেল্প করলেন, বাসা একটা ব্যবস্থা করে দিলেন, অনেকদিন থাকলাম ওইখানে ওনার গোডাউনটার মধ্যে। থাকার পরে আবার একটা বেহালা কিনলাম, এই একশো একশো করে পঞ্চাশ পঞ্চাশ করে ওনার কাছে জমা দিয়ে দেওয়া, কারণ যেগুলো থুই চুরে তো হয় না, আজ দেখা গেছে এক জায়গায় দুশো টাকা পাইলে কাপড় চোপড়ে ঘর নাই বাসা নাই কি করবো,
যার
কাছে জমা থুই
চুরি করে নিয়ে যায়।
মানে এটা এত কষ্ট, জামানত জিনিস থুইলে কেউ যদি না দেয়, যা জামানত ছিল টুকটাক যার কাছে যেতে দিতে হবে, এটা ফেরত পর্যন্ত না।
এখানে একটা জিনিস মনে রাখবেন প্রিয় শ্রোতা, ওর জন্য দুই টাকা কিন্তু অনেক টাকা, অনেক কষ্ট করে দুই টাকা সে অর্জন করত, করে নিজের কাছে রাখতে পারত না, কোথাও লুকিয়ে রাখত, সেখান থেকে চুরি হতো, এবং সেই টাকাটা সে নিয়ে যার কাছে জামানত রাখত বা আমানত রাখত, সেই আমানতটা খেয়ানত হতো, মানে তার কাছে সে ফিরিয়ে দিত না। একজন মানুষ জিরো থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করছেন বারবার, এটা হতে পারে এক টাকা দু টাকা, একজন মানে খুব ভয়াবহ রকমের ক্ষুধা পাওয়া একজন মানুষের কাছে দুই টাকার একটা পাউরুটি কি অমূল্য রতন, সেটা জীবনে যে ফিল করেছে সেই বলতে পারবে, আমি আপনি বলতে পারবো না, ওর অবস্থাটা কিন্তু ঠিক ওরকম। হ্যাঁ বলুন, তারপর
তো সেখানে আবার একটা বেহালা কিনলো,
বেহালা আপনি যেভাবে হোক জমিয়ে কিনেছেন,
তারপর আমি বেহালাটা যেমনি ওনার মাধ্যমে কিনি, মানে বেহালাটা যেদিন কিনলাম তার দুই দিন পরে একটা গান পড়লো, সিরাজগঞ্জের থেকে বেলকুচি। আমারে চার দোকানদার বলল এখানে একজন ভালো ওই মানে পীর ফকির আসছে, তো তাদের বাড়িতে গান হয়, তুমি যদি যাও আমি তোমাকে বলে দেই, হয়তো হাজার দুই টাকা দিতে পার, নতুন বেহালা কিনছো তো। উনি আমাকে এভাবে বলল, তা আমি গেছি ওনার কথায়, ওনাদের গাড়ি ভাড়াই ওনারা নিয়ে গেছে, আমি তো চিনি না। পরে বলল যার অনুষ্ঠান তার আত্মীয় স্বজন তোমার সাথে নিয়ে যাবে, তো আমি ঠিক আছে নিয়ে গেলে আমি যাবো। তো সেখানে যা যেদিন গেলাম সেদিন তো আর গান হয় নাই, ওখানে থাকার জন্য ওই ডালা বিছানা, বলল যেখানে থাকো খাবার দাবার ওই সবার সাথে আসে। ওই রাত্র গেল, দিন গিয়া পরের দিন রাত্রে গান, মূল অনুষ্ঠান
জি।
তো সেখানে এই যে দুই একটা ডায়েরি গান নিজে লিখতে পারি না, কিন্তু পড়ার সক্ষমতা ইচ্ছা হয়, কিন্তু কিছু কিছু জিনিস এটা আমার ফিল করতে চেষ্টা করলেও হচ্ছে না। তো বই কিনে রাখি, বই কিনে রাখির জন্য যে আরেকজনকে দিয়ে পড়াইলো তো আমার হয়তো জ্ঞানের চিন্তা আসতে পারে। ব্যাগটা যে নিয়ে গেছি সেই ব্যাগটার যার কাছে থুইছি সেও কিন্তু একজন ওই শিল্পী সিনিয়রই আর কি, কিন্তু আমি তাকে চিনি না, ওই দরবারের লোকের দ্বারা চিনা। পরে বলল যে কিছুই হারাবে না, তুমি টেনশন করো না। তো আসার দিন আমি যেদিন সেই সারা রাত্র গান করলাম, গান করার পরে জুয়েল করে নাম, উনি আমাকে ১,০০০ টাকা দিয়ে বলল মামা তুমি চলে যাও আমাদের দেরি হবে। তা আমি মামা আমি ১,০০০ টাকা দিয়ে কিভাবে যাবো সিরাজগঞ্জ থেকে, আমি তো পথ চিনি না। পরে তিনি আমাকে বিশ্ব রোড লাইনে গাড়িতে উঠাই দিল। আসার পথে মানে যমুনাটা যখন পার হয়, পার হইয়া যখন আমি কি যেন একটা হাওর কয় যে বড় রাস্তাটা, এখানে এসা গাড়িটা একটা ব্রেক ফেল করলো। তো ব্রেক ফেল করার পরে আমার তেমনি ঘুম জাগ না, শরীর আমার এই পায়ে হাড়িটা কিন্তু ফাটা, গাড়িটা খাদে পড়ে গেছে, কিন্তু গাছের মধ্যে মারারতে গাড়িটা ফিরছে কিছু। ওই গাছের বাড়ি গাছ ভেঙে নিয়ে যখন ডালার মধ্যে পাশাটা পড়ে গেছে গা, ওই সাইডটা উল্টে গেছে গা, তারপরে হাড্ডিটা নিয়ে ফাটা। আমি বেহুশ করতে পারি না, কই আছে যন্ত্র, কই আছি আমি। তো পুলিশে মানে মেডিকেল ভর্তি করাইছে, আপনার এই যে এলেঙ্গা কয় যায় এলেঙ্গা। পরে তখন তো
ওই অ্যাক্সিডেন্ট থাকা অবস্থায় কেউ দেখতে এসছে আপনাকে?
দেখতে আসে মানে কি, আবার ওস্তাদজির যে কার্ড, ওনার কার্ডটা আমার পকেটে থাকত। তো আমি অন্য কোনো কার্ড রাখতাম না, ওনাকে ওই কার্ডটা রাখতাম, ওনারে ফোন করছে এরকম একটা মানে ব্যক্তি ছোট। তো ওনার ছবিটা দেখা বুঝতে পারছে যে হয়তো একজন শিল্পী বা নাম লেখা আছে।
আপনি হাসপাতালে থাকা অবস্থায় আপনার ফ্যামিলি কেউ এসছে আপনাকে?
কেউ আসে,
কেউ দেখার জন্য আসেনি। আমি একটা বিরতি নেব এখানে, তার আগে খুব ছোট্ট করে আপনার কাছ থেকে আরেকটু একটা গান শুনতে চাই। আমরা একটা কাজ করি, বিরতির পর ফিরে এসে শুনি, সেটাই বরং ভালো হবে। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আপনারা শুনছেন এখানে নাজিম সরকারের জীবন গল্প, গান নিয়ে তার যে সংগ্রাম, সেই সংগ্রামের গল্প। সে কতটা ভালো গায় বা মন্দ গায় সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে গানের প্রতি সে যে ভালোবাসা দিয়ে সে যে গানটাকে ধরে আঁকড়ে রেখেছে, সেই ভালোবাসাটা যদি সুযোগ সুবিধা পেয়ে আজকে নাজিম সরকার এখানে আসত, তাহলে হয়তো বাংলাদেশের খুব পপুলার একজন সিঙ্গার হলেও হতে পারত। নাজিম সরকারের পেটে ভাত নেই, নাজিম সরকার দুই টাকা জোগাড় করতে পারে না, নাজিম সরকার একটা বেহালা জোগাড় করতে গিয়ে নাজিম সরকারের ১২টা বেজে যাচ্ছে, তারপরও নাজিম সরকার হেরে যাচ্ছে না, বারবার সেই গানের কাছে ফিরে যাচ্ছে। এই ডেডিকেশনটাই হচ্ছে আজকের এই হ্যালো 8920 গল্প। আমরা ফিরে আসব ঠিক চার মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Presents Hello 8920. Close up. The closer, the better.
আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আর আমাদের সাথে আছেন একজন বাউল, একজন সিঙ্গার এবং একজন গায়ক, গান ভালোবেসে গান পাগল একজন মানুষ, নাজিম সরকার। আর তাকে দেখতে চাইলে আপনি আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/KEBRIA.RJ, পেস্টি আরজি কিবরিয়া নামে আছে। জি, একটা গান শুনি, তারপর আমরা এই গল্পের হয় আবারও ফিরবো আপনার অ্যাক্সিডেন্টের জায়গায় যেখানে আপনি ছিলেন।
ভুলেও যদি আর কোনদিন আমি প্রেমের নামটি মুখে লো, যেন আমি নরকবাসী হো, বনে বনে কুকিল ডাকে শোনায় মধুর গান, আমার বন্ধুর কথা মনে পড়লে কান্দে রে প্রাণ, বনে বনে কুকিল ডাকে শোনায় মধুর গান, বন্ধুর কথা মনে পড়লে কান্দে রে প্রাণ। আমি শত জ্বালা চেপে রেখে গো হেসে হেসে কথা কই, শত জ্বালা চেপে রেখে আমি হেসে হেসে কথা কই, যেন আমি নরকবাসী হই, ভুলেও যদি আর কোনদিন তোমার প্রেমের নামটি মুখে এলো, বন্ধুর কথা মনে পড়লে কান্দে রে প্রাণ, কত স্মৃতি কত কথা জাগায় আমার প্রাণ, সাগরে নাই কত পানি আমি যত দুঃখ সই, যেন আমি নরকবাসী হই। বনে বনে কুকিল ডাকে শোনায় মধুর গান, বন্ধুর কথা মনে পড়লে কান্দে রে প্রাণ, শত জ্বালা বুকে রেখে আমি হেসে হেসে কথা কই, যেন আমি নরকবাসী হই, ভুলেও যদি আর কোনদিন প্রেমের নামটি মুখে লই, আমি তোমার প্রেমের নামটি মুখে লই, যেন আমি নরকবাসী হই। কাঠ পুড়িলে হয় রে কয়লা, কয়লা পুড়ে ছা, কত পুরা পুড়লাম আমি অবশিষ্ট না, কাঠ পুড়িলে হয় রে কয়লা, কয়লা পুড়ে ছা, এত পুরা পুড়লাম আমি অবশিষ্ট নাই, সাগরে নাই তত পানি আমি যত ব্যথা সই গো, আমি যত ব্যথা সই, যেন আমি নরকবাসী হই, যেন আমি নরক বাসী হই।
বাহ বাহ, অসাধারণ। গানের কথাগুলো অনেক বেশি অসাধারণ। এটা কার গান?
এটা আমি কবির নাম পাইনি।
আচ্ছা ঠিক আছে, আমার নাম অদ্ভুত এক প্রেমের গান। আমরা আপনার গল্পে আবারও ফিরতে চাই। আপনি যেখানে ছিলেন যে আপনাকে কেউ দেখতে আসেনি অ্যাক্সিডেন্টের পরে?
তখন আমার দেখার কেউ নেই। আমার সার্চ করে পুলিশে ওই কার্ড পাইল। তখন একটা অ্যাক্সিডেন্ট হলে স্বাভাবিক কিন্তু একটা বিভিন্ন আইনি সমস্যা হয়। তো বারিন্দায় শুয়ে আছি, আমাকে বললো যে তোর গার্জিয়ান কই খবর দি। তো আমি কিভাবে খবর দিব? পরে সার্চ করে দেখলো সরকার সাহেবের কার্ড। টেলিফোন করলো আমার ওই গুরুজির ওখানে, মানিকগঞ্জের আবুল সরকার ওখানে। উনি ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি এই নামের এই ছেলেকে চিনেন? বলে হ্যাঁ আমি চিনি। কি হয়েছে, সমস্যা কি? ও তো অ্যাক্সিডেন্ট করছে, পাও নিয়ে হাঁটতে পারে না। তো বলল যে কি এখন কোথায়? বলল যে এলাঙ্গা হসপিটাল আছে, আপনি কি আসবেন না ওর গার্জিয়ানকে যোগাযোগ করাবেন? তো উনি বলল যে ওর গার্জিয়ান যে কোথায় থাকে আমি তো জানি না, তা আমি কিভাবে তাকে এটা যোগাযোগ করাই দিই? তো ওখান থেকে বলল যে আপনি কার্ড পাওয়া গেছে, আপনি আসেন। তো বলল যে আমি আসতে পারবো না, আমি একটা লোক পাঠাই দিব, আপনারা ওর সাথে যেমন প্রাথমিক চিকিৎসা করায় ছেলেটা আমার ঢাকায় আবার পাঠাই দেন, মিরপুরে পাঠাই দেন। তো আসলাম, আসার পরে আমার সাথে বলল যে বাবাজি তুমি এখন বাড়িতে যাও, দেশের বাড়িতে যাও, ঢাকা শহর থাকো না। একটু আগের মাথায় বলল এমনি কি মানুষের জীবন চলে? তা আমি বললাম যে আমার বেহালাটা কই? কয় বেহালাটা তো দেয় নাই, তোমার যন্ত্র কই আমি কেমন কম? তো যা যার সাথে আমি আইসি ওনার কিন্তু স্মরণ ছিল না, আমার মনে ছিল না। পরে বেলাল সাপুরের নাম ওই থানার ই ছিলেন, সিপাহী বা পুলিশ
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উনি বাড়িটা যেমনি হোক নিয়ে রাখছে, এরকম একটা বক্স ছিল, বক্সটা খুব শক্ত, ওটা কিছু হয় নাই। পরে আবার সেখানে যাই, এই ভাঙ্গা পাওনি, বাবাকে বললাম যে আমাকে 200 টাকা দেন।
কাকে বললেন?
আমার ওস্তাদজিকে।
আচ্ছা,
বললাম 200 টাকা দেন। তো আমি বলে কি করবা, আমি কি বেহালা তো আনা হয় নাই, কাকে জীবন বাঁচাইলো বড় বেহালা হইব নি। তো মনে তো আর মানলো না, 200 টাকা যেমনি হোক কান্দাকাড়ি করে নিলাম। ওই 200 টাকা নিয়ে উনি একটু রাগান্বিত হয়েই দিছে আর কি। তো টাকাটা নিয়ে আমি আবার গাড়িতে উঠলাম, গাড়িওয়ালার বললাম যে ভাই আমি কিন্তু হাঁটতে পারবো না। তো রিক্সাওয়ালার বললাম যে আপনি যদি আমাকে একটু উঠাই দেন, গাড়িতে উঠলে তো বেলার দড়ি নিয়ে বসাইব, আবার সেখানে গেলে আমি আনতাম। পরে গেছি, যেতে সন্ধ্যা হয়ে গেছে, 11টার দিকে বাড়িছি, খাওয়ার দাওয়ার কোনো খোঁজ খবর নাই, কারণ গাড়ি ভাড়া তো লাগবো। পরে যাওয়ার পরে বললো যে তুই 500 টাকা দি, বেহালাটা দিয়ে দিব। তা আমি বললাম দেখেন 500 টাকা তো আমি দিতে পারবো না, হয়তো একটা গান শোনা পারো। তো কয়েকটা ঠিক আছে, একটা গানই শোনা, কেমন বাজা আছে এটা।
ওইটা মানে যার কাছে বেহালা ছিল সে গান শুনতে যাচ্ছে, কি শুনিয়েছিলেন মনে আছে?
সে গান ছিল দেওয়ান মালিক সাহেবের।
কি গান ছিল?
কোন দিন জানি ঘর ভাঙ্গিয়া নদীর মাঝে পড়ে রে, আমি ঘর বেঁধেছি ভাঙ্গো নদী কোলে, আমি ঘর বেঁধেছি ভাঙ্গো নদী কোলে।
এই গানটা গাইলাম। গানটা গাওয়ার পরে বলল বেহালাটা দেওয়া উচিত, কিন্তু গান আরো শোনার দরকার, আমাকে দেখেন আমি পায়ের ব্যথা অস্থির, আমি আর গাইতে পারবো না। পরে বললো তো ঠিক আছে, কোনোদিন যদি দেখা হয় তা আমি তোর আর গান শুনব। তো গে বেহালাটা দিয়ে দিল, নিয়ে আসলাম। আইসা আবার ওই যে কুমিল্লার লোকটা আশ্রয় যেখানে, ওখানে গিয়া দেখি সব লন্ডভন্ড, যাই দু যে একটা কাপড় চোপড় রয়েছে, মানে বাসার গোডাউনের কাজকাম করাইছে। পরে উনি আমার বললো যে এখানে গোডাউনে থাকিস না, তোরে অল্প দামে একটা বাসা নিয়ে দিই, সামনে ভবিষ্যৎ একটা চিন্তা করাই দিই, তো গান যেমনি করস চলতে পারবি। তো এইভাবে আমাকে একটু মানে লাইন দেখাইলো, কিন্তু দেখাইলে কি হবে, আমার তো গান কন্টিনিউ পড়তেছে না, আর পড়লেও অনেকে নিয়ে করে কি ওই যে পয়সা করি সমস্যা করে। আমি এখন আমার চিন্তা হলো আমি বাঁচতে চাই, যত যন্ত্রণাই হোক আমার বাঁচতে হবে।
জি,
এ মনের চিন্তায় তার ওখানে রইলাম চার বছর। দীর্ঘ চার বছর পরে একটু আস্তে আস্তে গানের ফিলটা ভালো হইল। হওয়ার পরে তিনি আমার গার্জিয়ানের খোঁজ নিল, খোঁজ নিয়ে বলল কি আজ থেকে এই এটার সত্র চলতেছে না, ১৬, ১৫, ১৪ সালে। তো বলল যে নাজিম তোমাকে একটা সংসার যোগায় দিই যাতে তোমার একটা আয়ত্তের ভিতরে থাকো। তা আমি বললাম যে না, ওনাকে আমি দুলাভাই বলে সম্বন্ধ করি, ওই এরিয়ার জামাই তো
জন্য।
তো বলল যে সংসার না করলে তুমি কোন লাইফ পাইবো না, কেন এভাবে যাযাবর জীবন যাপন করবা? তাই আমি কি আমি মেয়েটা কই পাবো? তা আমার কাছে বিয়ে দিলে কে? আমি নিজে গার্জেন হয়ে বিয়ে করাবো। তো তিনি বিয়ে করাইলেন, এই আজকে দুই বছর আড়াই বছর চলতেছে।
দুই বছর আগে মানে গার্জেন হয়ে মেয়েটাকে চিনতেন আপনি আগে থেকে?
আমি চিনতাম না, উনি চিনত, ওনার পরিচয়। ওনাদের বাড়ি হলো হালুয়াঘাট। বলল যে দেখেন ছেলেটা এরকম, যদি আপনাদের মেয়েটা দেন তো তার লাইফটা ফিরে আসতে পারে, এইরকম একটা সহানুভূতি দেখাইল। আমি তাদের মুঠ মর্জি বুঝি নেই, আমি এক কথাই বুঝি সরল মন যার সত্যবত্তার, আমার মনে হয়েছিল এটা। কিন্তু আমার ওয়াইফের কিছু একটা রোগের সমস্যা আছে,
এটা আপনি জানতেন জানতেন না? ওকে,
যেটা হয়ে গেছে
এটা এটার জন্য কি আপনার সঙ্গে বিয়ে দিল? আমি যদি এই প্রশ্নটা আপনাকে করি,
হ্যাঁ এটার একটা প্রসিডিউর আছে। তো বিয়েটা হয়ে গেল, পরিবারের যে একটা যন্ত্রণা সেখানে আরেকটা যন্ত্রণা, এমনি তো যাযাবর জীবন, এখানে এসে আরেকটা কালিটে পড়ে গেলাম।
মানে আপনার ওয়াইফের অসুখ, সে ট্রিটমেন্টের জন্য বলছেন?
ট্রিটমেন্টের জন্য এখন টাকা কই পাই?
কি সমস্যা ছিল তার?
সমস্যায় এক ধরনের একটা রোগ আছে শরীরে।
আচ্ছা, স্কিনে?
স্কিনে। তো এটা ছাড়াও আবার সে অসুস্থ হয়ে পড়ল, বিয়ে নয় মাসের মাথায়। এখন টাকা কই পাই? যিনি ঘরটা নিয়ে দিছে তারা তো আমার বলার মতো মুখ নাই, কেমনে বলব? তো একটা গান যদি দল দেয় তাহলে হয়তো ওয়াইফের চিকিৎসা করাইতে পারি, আর নয় দশ মাস হইল বিয়ে করছি আমি, এর মাথায় এই ঘটনাটা। তো এখন শ্বশুরবাড়িতে তো বলতে পারলাম না যে আপনাদের মেয়ে অসুস্থ, আপনারা একটা আমাকে দেখেন। এইখানেও একটা কষ্ট, এটা বলার মতো না। সেটা কি মানে আমার শ্বশুর এসে নিয়ে গেল তাকে, রাগের মাথায় খবর পাইছে মেয়ে অসুস্থ, তিনি নিয়েও তার ট্রিটমেন্টটা করায় নাই।
আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা। একটা কথা আমরা জানতাম গ্রাম বাংলায়, কে বলেছে জানি না, এরকম ভাবে অনেক সময় এই লেখাগুলো চোখে পড়ে রাস্তাঘাটে চলতে ফিরতে, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি, মানে এরকম একটা কথা আপনি শুনেছেন কখনো? আমিও শুনেছি অনেক ছোটবেলাতে। তো আজকের এই গল্পটা শুনে মনে হচ্ছে ওদের আসলে কোনো দুঃখই নেই, কারণ ওদের জীবনটাই আসলে দুঃখে গড়া। ছোট্ট একটা বিরতি, মাত্র পাঁচ মিনিটের, পাঁচ মিনিট পরে এই গল্পের শেষাংশে আসবো। বুঝতেই পাচ্ছেন যে এই মানুষটার জীবনে সম্বল বলতে একটাই, সেটা হচ্ছে গান। গান তার সাধনা, গান তার জীবন যুদ্ধ, গান তার রুটি রুজি। আমরা হয়তো গান দিয়ে শেষ করব, এবং সবসময় বলেছে যে আজকের এই জীবনের গল্পে আপনারা যে জিনিসটাকে বড় করে দেখবেন সেটা হচ্ছে মানুষটার পাগলামোটাকে। এ মানুষটা অনেক কিছু ওনার জীবনে এসেও আসেনি, পরিবার ছাড়তে হয়েছে, সবকিছু ছাড়তে হয়েছে, কিন্তু গানটাকে তিনি ছাড়েননি। গানটা শুধু গান না তার জীবনে, গান হচ্ছে তার জীবনে ভালোবাসা। আসলে এটাই মানে মানুষ তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাকে যখন ছেড়ে দেয়, ওই মানুষটা জীবনে যত বড়ই হোক না কেন, যে জায়গাটাই যাক না কেন, সে আসলে কিছুই অর্জন করে না, কোনো কিছুই অর্জন করে না। এবং এই প্রশ্নটা কেন বলছি বা এই প্রসঙ্গটা নিয়ে কেনভাবে বললাম সেটার উত্তর আমার কাছে আছে, সেটা ওনার কাছ থেকেই আমি জানব। আপনারা কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন, মাত্র পাঁচ মিনিটের বিরতি, পাঁচ মিনিট পরে আমি আরজে কেবড়ি আবারও ফিরে আসছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
শেষবারের মতো আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আরজি কিবরিয়া আছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। নাজিম সরকারের জীবন গল্পে আবারও ফিরছি। জি, তো ট্রিটমেন্ট হলো না আপনার ওয়াইফের?
না, উনি বাড়িতে নিয়ে গেলেন কয়েকদিন ডাকলেন। রাখার পরে আমার বলতেছে যে তুমি যে আমার মেয়ে যে আমি আনলাম তুমি তো দেখতে আসলা না, এখন এর চিকিৎসা কেমনে কি, আমার কাছে টাকা নাই। তা আমি বললাম যে আপনি ব্যবসা করেন, আপনার কাছে আছেন না আছেন তো জিজ্ঞেস করিনি, তা আপনি বাড়িতে নিলেন কেন? আমার এখানে গার্জিয়ান যে হয়ে বিয়ে করাইছে, আমি তার বলতাম যে ভাই আমার কাছে টাকা নাই, আপনি এটা কেমনি কি করবেন, হয়তো সে আমাকে একটা রাস্তা দেখাইতো। এখন আপনি নিয়ে যায় এই কথা বলতেছেন, আমি গাড়ি ভাড়া দিয়ে আনবো আবার নিবেন, তাহলে এটা একটা বিশাল ঝামেলা না, এমনি তো শূন্যতা। পরে বলল যে তোমার বউ তুমি এসে নিয়ে যাও, আমি চিকিৎসা করতে পারবো না।
বাবা এটা বলল,
উনি সন্ধ্যার দিকে বলল। আমি রাত্রি পরে রাগের মাথায় গাড়ি ঢুকলাম। সমাজনীতির উপরে যখন আমি একটা সংসার নিয়ে ফেলছি, এটা আমাকে ডেট সফ করতেই হবে। পরে আমি সারা রাত্রি গেলাম তাদের ওখানে, সন্ধ্যাবেলায় গাড়ি তুলছি, এই কথাটা ওনার শুনেই আমার শ্বশুরের। সকালে গিয়ে পৌঁছেছি, প্রায় 12 কিলোমিটার রাস্তা আমি হাইটেই গেছি টাউন থেকে। পরে এই 12 কিলোমিটার রাস্তা হাইটে গেছি, যাইয়া হ্যারে বললাম যে ওনারা খুব সমাধান করার চেষ্টা করলো। আমার মনে কষ্ট আমি প্রকাশ না কইরা আমার ওয়াইফে বললাম, তুমি কি এখানে থাকবা না আমার সাথে যাইবা, তোমার বাবার টাকা পয়সা থাকলে তোমার কাছে এটা থুয়ে যাও। তুমি বলল যে আমি আপনার সাথেই যাব।
আচ্ছা
চলো নিয়ে আসলাম। আসার পরে সন্ধ্যা হয়ে জায়গা আইসেই মানে আমার ওই বাড়িওয়ালারে এই বললাম যে ভাই সাহেব এই ব্যাপার এখন কি করব। আমি কয় কেমন তোমার শ্বশুর, মেয়েটা নিয়ে গেল আবার এমনি পাঠাই দিল, এদের ভিতর বহিগত কি ছিল আমি কিন্তু বুঝতে পারিনি, সেটা তাদের ব্যাপার। তো আমার ওয়াইফ বলতেছে অসুস্থ শরীর নিয়ে, কয় যে দেখেন আপনি যাই কিছু করেন আমার একটা ব্যবস্থা করেন, যেমনি আমার ট্রিটমেন্টের ব্যবস্থা না করলে আমি চলতে পারবো না। পরে ওনারই এক আত্মীয় ওনারে বললাম যে দেখেন এই ব্যাপার, তো আপনি আমাকে যদি একটু হেল্প করেন হয়তো সামনে দিয়ে একটা গান করলে আমি আপনাকে টাকাটা পরিষ্কার করে দিয়ে দিতে পারবো। তো উনি একটু রাজি হইলেন, রাজি যে হইলেন এটা আমার কথাই না, মানে ওনাদের মেয়ের এটা একটা সাপোর্ট নিলেন। তা আমি যেমনি 22,000 টাকা খরচ করে চিকিৎসা করাইছি, 22,000 টাকা
ওই মানুষের কাছ থেকে নিয়ে, যেখানে 22 টাকা আপনার পকেটে নেই,
নাই দিছে। তো 22,000 টাকা দিছে, দিতে হবে না আমার, এই অসুস্থ রোগী থুয়ে আমি আবার গানে গেছি। গানে থেকে আসার পরে এই টাকাগুলো এভাবে দেওয়ার শেষ প্রায় মাস তিনেক পরে আমার শ্বশুর আসলো, আইসা বলতেছে তোমরা বেড়াইতেও যাও না, কোনো যোগাযোগও করো না, এটা কেমন হইল, মানে লোকমুখে যেমনি একটু ঝগড়াঝাটি সংসারে থাকতেই পারে টানা হেস্টার মধ্যে, এটা নিয়ে উনি খুব মনক্ষুণ্ণ। তো মনক্ষুণ্ণ করে বলতেছে যে যেমনি হোক আমার বোনের কাছ থেকে যে টাকা ডান্স হয়েছে কি স্বাভাবত, এই টাকাটা কিন্তু দিয়ে দিও। তখন আমি পরিষ্কার কমপ্লিট করিনি দেখা সে কথাটা বলছে। তাই আমি বললাম যে আপনি যদি গায়ে লেগে থাকে তাহলে আপনি গার্জিয়ান হয়ে আপনি কেন চিকিৎসাটা করলেন না, কয় তোমার পরিবার তুমি দেখবা। তো এই অবিচারের মাধ্যম দিয়েই এখনো যাযাবর অবস্থায় চলছে,
যাযাবর অবস্থায় জীবনযাপন করছেন।
এখন কিছুদিন পরিবার রইল, সুস্থ হইল। তো আমার ওই যে গার্জিয়ান নিয়ে বিয়ে করেছে তিনি বললো যে দেখো একটা সন্তানাদি নিলি হয়তো এই দিক দিয়ে চাকাইয়া তোমার শ্বশুরটা রাগ কমে আসবো, বা মেয়ের প্রতি গুসা বা তোমার প্রতি যে একটা চিন্তা চেতনা এটা ফিরে যেতে পারে। আমি 2.5 মাস পরেই যখন সুস্থ হইল, 2.5 মাস পরেই আমি 13.5 মাস মাথায় আমি একটা বাচ্চা এটা চিন্তাভাবন হয়ে গেল। এখন গর্ভ অবস্থায় ওই ডাক্তারি বিভিন্ন চায় ঝামেলা যেমনি শেষ করলাম, এখন এর মধ্যে আমার আর শ্বশুর খবর নেয় নাই, আমার বাপ মা তো নাই, কোন স্বজন নাই, কোন স্বজন নাই, পরে ওনার বাপ মাও নাই, মানে শুয়ে থাকে যদি জামাই টাকা পয়সা চায়। তো উনি বলল কি যে দেখেন এখন যদি একটা বেবি টিবি আসে তাহলে এর তো একটা খরচ আছে। আমার ওই যে যিনি গার্জিয়ান নিয়ে বিয়ে করেছে উনি বলল কি দেখো তোমার শ্বশুর তো 2 তারিখে এরকম এটা করলো, এখন তুমি নিজে বিবেক করো কি করবা, যেমনি হোক বাচ্চাটা হওয়ার আগে দিয়েই বা তুমি দুনিয়ার আসার আগে যাতে একটা ব্যবস্থা থাকে যে সিরিয়াসলি কোনো কিছু হইলে এটা সম্মুখীন করা যায়, সেই চিন্তা করে কিছু কিছু করে মানে একদম নাথ হইলেই না, এরকম ভাবে জমাইতে জমাইতে যেমনি হোক একটা ব্যবস্থা করে মোটামুটি বাচ্চা ডেলিভারি হওয়ার এক মাস আগেই ওর বাবা আসছে নিয়ে যাবে গা, আমার এনে কেউ নাই দেখবো কেনা। তো চিন্তা করলাম যে এরকম কথা ঠিক, আমি একা এখন গর্ভ অবস্থা করেছি, আমি বিভিন্ন জায়গায় যাইগা, তা আমার দেখানোর তো কেউ নাই। আমার যে গটক বিয়ে করাইছে সে বললো যে ঠিক আছে দিয়ে দাও, এবার তারা বুঝুক তুমি তো বাইশ হাজার বাংশুই দানা করার জন্য করে দিছ। পরে আমি এখান থেকে দিয়ে দিলাম, নিয়ে গেল আমার শ্বশুর সাথে, সেখানে এক মাস থাকলো। কুরবানিদের দশ দিন আগে বাচ্চাটা হইল, তো বাচ্চাটা যে হয় সেদিন আগের দিন আমার ফোন দিছে, আমার মোবাইলে পায় না বাইছে, ওর মোবাইল ফোন দিয়ে কইতেছে কি কয় ওনারে ফোনটা দেন উনি যেন ইমার্জেন্সি চলে আসে, কইলি তো আর যেতে পারলাম না। তা আমি আমার শ্বশুর যে সময় আমার ওয়াইফে নিয়ে যা, তখন আমি তারা বলছি যে এখানে যে টাকা দিয়ে আসে টাকাটি নিয়ে যান। আমি ওনাদের প্রতি ভরসাটা করিনি, কেন করিনি ওই যে একবার যে কষ্টটা বুক করলাম, এটা আমার ওয়াইফ বলল যে ঠিক আছে যে দিচ্ছেন আমি নিয়ে যেতেছি আপনি যেমনি হোক আসবেন। তো ফোন দিছে আমি যাইনি, কইলাম যে সামনে দু একটা গান আছে একটু কষ্ট করে যদি করে যাই তো বেবিটা আসলে তো টাকা পয়সার দরকার আছে, খালি এমনি তো দিন চলবে না। উনি বাবা আমার ঘরে থাকতেই এই বাচ্চাটা ছয় ঘন্টা লেট হয়ে গেল, এটা চাই নাই।
আমি শুধু জানতে চাই যে আপনার বাচ্চাটা এখন কোথায় আছে?
এখন আমার সাথে আছে।
আপনার ওয়াইফ আপনার সঙ্গে আছে?
হ্যাঁ আছে।
এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে আপনার সাথে শ্বশুর বাড়ির
দূরত্ব, এখানে আবার আরেকটা দুর্ভাগ্য শিকার।
ঠিক আছে আমি বুঝতে পারছি যে
কেমন, আমি তো দিতে চাইনি, আপনি নিয়ে গেলেন জোর করে।
আমি বুঝতে পারছি আপনি সিচুয়েশনাল, আমি একটু শেষ করি, সিচুয়েশনাল কজের মধ্যে যদি আপনি জানেন তাহলে হয়তো ওই মানুষটা সম্পর্কে অনেক কথা আসবে যেটা রেডিওতে শুনলে খুব ভালো শোনা যাবে না। আমি আপনাকে শেষ করতে আমি অনুরোধ করছি, আমি আপনি একটু থামবেন প্লিজ, কারণ তিনি আপনার শ্বশুর মহাশয় এবং যেহেতু আপনি আপনার স্ত্রীর সঙ্গে সংসার করছেন সুতরাং এই সম্পর্ক কোন একটা সময় ভালো হয়ে যাবে, এটা নিয়ে আসলে আপনি যদি কিছু বলেন সে মনে দুঃখ পাবে, কারণ এখানে লাখ লাখ মানুষ রেডিও শুনছে। আমি চাইব যে কারণ আপনি যেটা বলবেন সেটা থেকে যাবে এখানে। হ্যাঁ, শ্বশুর তো তিনি বাবা সমতুল্য এবং তিনি যদি কোন দুঃখ দিয়ে থাকেন আপনার মনে তারও হয়তো কিছু না কিছু বলার আছে, তো যেহেতু তিনি এখানে উপস্থিত নেই সেই জায়গাটি থেকে আমরা অবশ্যই চাইব না যে এমন কিছু আপনি বলেন যেটা দ্বারা তিনি মনে কষ্ট পাক, কারণ এই সম্পর্কটা যেকোনো সময় জোড়া লাগবে। আমি একেবারে মূল জায়গাটিতে আসতে চাই, সেটা হচ্ছে যে এই গান, আমি একটা প্রশ্ন করব যেটা আমি বিরতিতে যাওয়ার আগে আপনাকে করেছিলাম, এই গানের জন্য আপনি নিজের ঘর ছাড়া হলেন, বাড়ি ছাড়া হলেন, পয়সা পেলেন না, জীবনে সুখ শান্তি কিছু দেখা পেলেন না এবং এখন এসে যে আত্মীয় সম্পর্ক হয়েছে সেখানেও এক ধরনের দূরত্ব, আপনাকে যদি একটা সুযোগ দেওয়া হয় জীবনে, যদিও ব্যাপারটা খুব মানে আজগুবি কোশ্চেন হয়ে যাচ্ছে তারপরে আপনাকে করতে চাই যে আপনাকে জীবনে সবই দেয়া হবে, আপনি যা যা হারিয়েছেন বাবা মার সাথে সম্পর্ক, পরিবারের সাথে সম্পর্ক, অর্থ, একটা মানুষের বেঁচে থাকার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সবকিছু দেওয়া হবে, কিন্তু আপনাকে গান ছেড়ে দিতে হবে, বেহালা ছেড়ে দিতে হবে, আপনি সেটা করবেন?
এখন সঙ্গীত যেটা সঙ্গ করে নিয়ে গেছি এটা আমার ব্লাডের সাথে মিশে গেছে।
আপনি আমাকে শুধু প্রশ্নের উত্তরটা দেন, আপনি কি ছাড়বেন না ছাড়বেন
না? আমি তো কখনোই
আপনাকে সব দিব, মানে ধরেন এরকম যদি হয় যে আপনাকে সবই দিয়ে দিলাম আপনি আরামসে থাকবেন,
এটা আমি পারবো না।
দিস ইজ দ্য স্টোরি, এটাই হচ্ছে গল্প, আজকের এই যে পুরো গল্পটা আপনারা শুনলেন, নাই গল্পের মধ্যে কিছু নাই, ধরেন চার্মিং নাই, মজা নাই, ওনার গানের গলা নাই, হ্যাঁ উনি ভালো গাইতে পারেন না, কিংবা ওনার জায়গা থেকে উনি যে ধরনের গান গায় সেটা আমাদের টেস্টের জায়গা থেকে যায় না, সব ঠিক আছে, কিন্তু আমার নখটা ছিল ওই জায়গাটিতে যে ওর ভিতরে প্রাণ আছে, ও একটা প্রাণী, ও একটা মানুষ এবং ওর ভিতরে ভালোবাসা আছে, ও ওর সামর্থ্য দিয়ে এমন একটা জিনিসের সাথে প্রেম করেছে, এমন একটা ভালোবাসা ওর মধ্যে গড়ে নিয়েছে গানের সাথে, যেটার জন্য ও ঘর ছেড়েছে, যেটার জন্য বাড়ি ছেড়েছে, মা বেহালা ভেঙে ফেলেছে, যেটার জন্য সবকিছু গিয়েছে, পা পর্যন্ত গিয়েছে তারপর ও বেহালা ছাড়েনি, এই মানুষটা, এই যে ভালোবাসার মানুষটা, ভালোবাসতে নাকি শুধু একটা অন্তর লাগে, আত্মা লাগে, আর কিছুই নাকি লাগে না, তো সেরকম একটা মানুষকে আমরা আজকে এখানে দেখলাম, গান পাগল মানুষ, গান ভালোবাসার মানুষ, পৃথিবীতে প্রেম করলে এরকমই করতে হয়, সব যাবে তো প্রেম যাবে না, হ্যাঁ, এবং এই প্রেমটা নিয়ে যারা গানের সঙ্গে থাকেন, শিল্পের সঙ্গে থাকেন, তারা অনেকেই হয়তোবা অনেক অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারেন, মানুষের ভালোবাসার জায়গায় পান, কিছু কিছু মানুষ হয়তো কিছুই পায় না, আজকে আমাদের নাজিম হয়তো সেরকম সে দলেরই একজন, কিন্তু তারপরেও তারা ভালোবাসা থেকে বিচ্যুত হন না। আমি শেষ করতে চাই আজকের হ্যালো ইট 920 আপনার একটা গান দিয়ে শেষ করব, আপনি কোন গানটা গাইবেন?
আমি শাহ আব্দুল করিম স্যারের একটি গান করছি।
আমরা এই গানটা দিয়ে শেষ করছি আজকের ক্লোজ আপ প্রেজেন্স উইথ 920।
আমি কেমন রাখিব তোর মন, আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন, প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন, প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। পারাপড়শি বাদে আমার বাদি কালসি নদী, পারাপড়শি বাদে আমার বাদি কালসি নদী, আমি মরম জ্বালা সইতে নারী, আমি মরম জ্বালার সইতে নারী, দিবানী শিকান্দিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন, প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। কারে কি বলিব আমি, নিজে হইলাম দোষী, কারে কি বলিব আমি, আজ বুঝি নিজে হইলাম দোষী, আমি কেঁদে কেঁদে চোখের জলে, ওরে কেঁদে কেঁদে চোখের জলে, বহাইলাম নদীরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন, প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। পাগল আব্দুল করিম বলে নিজে অপরাধী, বাউল আব্দুল করিম বলে নিজে অপরাধী, ওরে তুমি বিনে এই ভুবনে আমার, তুমি বিনে এই ভুবনে কি আছে ঔষাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন, প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি পরাপুরুষি বাদী আমার বাদী কালসি নদী পরাপুরুষি বাদী আমার বাদী কালসি নদী আমি মরম জ্বালা সইতে নারী মরম জ্বালা সইতে নারী দিবানী শিকান্দি রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
ইউর লিসনিং টু এবিসি রেডিও 89 পয়েন্ট এক্সক্লুসিভলি অন ফিউশন বিডি.কম